গপ মিলে ঠিক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই থেকে সবই আছে। গপ মিলে ঠিকের আজকের গপ্প অভিক অর্জুন দত্তর ব্লু ফ্লাওয়ার ওয়ান দ্বিতীয় এবং শেষ পর্ব। এই গপ্প সম্পূর্ণ কাল্পনিক, গপ্পের চরিত্র ঘটনাবলীর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। শুরু করার আগে প্রথম পর্বে কি হয়েছিল ছোট করে বলে দিই। শায়ক বড়ালের খোঁজ নিতে গিয়ে বীরেন এক অদ্ভুত চক্রান্তে জড়িয়ে পড়ে। জ্যোতির্ময় ভট্টাচার্যর নির্দেশে তাকে কাশ্মীরে চলে যেতে হয়। একদিকে ডিফেন্স ইন্টেলিজেন্স ব্যুরো অফিসে জারি হয়েছে সতর্কতা, অন্যদিকে জ্যোতির্ময় ভট্টাচার্যর ওপর সন্দেহ হয় তার ভাইঝি মিনির। জ্যোতির্ময় ভট্টাচার্য বেরিয়ে যাবার পর মিনি বাড়ির সবাইকে নিয়ে জ্যোতির্ময়ের ঘরের তালা ভাঙে। তারপর তাহলে শুরু করা যাক।
হুড়মুড় করে দরজা খুলে ঘরের ভেতরে ঢুকল সে। ঘরে জানলা বন্ধ, আলো জেলে দেখা গেল ঘর যেমন থাকে তেমনই আছে। প্রতিমা চারিদিকে তাকিয়ে বললেন,
মিনি কিছুই তো দেখছি না।
মিনি ছাড়া বাকি তিনজনই এটা ভাবতে লাগল যে জ্যোতির্ময় ফিরে এলে তাকে কি বলা যাবে। মিনি খাটের ওপরে বসে পড়ল। ওর চোখে মুখে এতটা উদ্বেগ এর আগে কেউ দেখেছে বলে মনে হয় না। এত জোরে জোরে হাঁপাচ্ছে যেন প্যানিক অ্যাটাক হচ্ছে ওর। সোমেন মিনির মাথায় হাত দিয়ে বললেন,
একটু শান্ত হ মা, শান্ত হ, একটু খুলে বল না কি হয়েছে, আমরা তো কিছুই বুঝতে পারছি না, তুই এরকম করছিস কেন?
মিনি তোষকটা তুলে দেখল, লিফলেটটা নেই।
জানতাম বাবা, এখানে তোষকের নিচে আমি একটা উর্দুতে লেখা লিফলেট পেয়েছিলাম, তাতে কি লেখা আছে শুনলে তোমাদের?
তুই আমার উর্দু পড়তে শিখলি কবে?
কিন্তু তুই যে আমাকে বললি, আমি শিওর ছিলাম না কাকিমা, হতেও তো পারে এরকম লিফলেট কোনো কাগজের সঙ্গে বা জেঠু কিছু কিনেছিল তার সঙ্গে ছিল। কিন্তু যখন দেখলাম জেঠু লিফলেটটা লুকিয়ে রেখেছে, তখনই আমার কেমন যেন একটা সন্দেহ হলো। কি এমন মহার্ঘ জিনিস যে তোষকের তলায় লুকোতে হবে? আমার এক বন্ধু আছে উর্দু জানে, ওকে লিফলেটটা ছবি পাঠিয়েছিলাম, বলল ওতে নাকি কি সব স্বাধীনতার যুদ্ধ টুদ্ধ লেখা আছে, পাকিস্তান জিন্দাবাদ, কাশ্মীর কি আজাদি, এসবও লেখা।
সোমেন, প্রতিমা, তাপস সবাই চোখ বড় বড় করে মিনির কথা শুনছিলেন। বেশ কয়েক সেকেন্ড চুপ করে থাকার পর তাপস বললেন,
ভাই কি তেমন পাগল হয়ে গেছে মেজদা?
তাই তো, দাঁড়াও এক্ষুনি আসছি,
বলে মিনি লাফিয়ে বিছানা থেকে নেমে হন হন করে ঘর থেকে বেরিয়ে গেল। সোমেন তখনও বিস্মিত মুখে দাঁড়িয়েছিলেন। তাপস বললেন,
তুই আবার কি ভাবছিস মেজদা? কিছু একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, নাথিং এলস।
তুমি একটু নিচে যাবে বৌমা, তাপসের সঙ্গে আমার একটু কথা ছিল।
প্রতিমা কয়েক সেকেন্ড সোমেনের দিকে তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন।
কি ব্যাপার মেজদা?
তোর কাছে একটা কথা আমি লুকিয়েছি ছোট, ইনফ্যাক্ট বাড়ির কাউকেই বলিনি, অনিন্দিতা কেউ না। বছর তিনেক আগেকার কথা বুঝলি, আমি অফিসের কাজে ফ্রিস্কুল স্ট্রিট গিয়েছিলাম, হঠাৎ দেখি বর্দা একটা বোরখা পরা মহিলাকে নিয়ে রাস্তা পার হচ্ছে। বুঝতে পারছিস অবস্থাটা, আমি কিরকম অবাক হয়েছিলাম, কিন্তু আমি ডাকিনি তখন, ভেবেছিলাম বেশি বয়সের প্রেম হয়তো, কি দরকার অস্বস্তিতে ফেলার। বাড়ি ফিরে কথায় কথা জিজ্ঞেস করলাম, ফ্রিস্কুল স্ট্রিটে কি করছিলি? আমাকে পুরো অবাক করে দিয়ে বর্দা কি বলল জানিস, আমি তো কলেজ স্ট্রিট গিয়েছিলাম, কাকে দেখতে না কাকে দেখেছিস। আমিও ভাবছিলাম তাই হবে হয়তো, কিন্তু এটা মনে হচ্ছিল এতটা ভুল দেখলাম।
সোমেনের কথার ফাঁকেই মিনি ঘরের ভেতর ঢুকল, হাতে মোবাইল, গ্যালারি থেকে ছবিটা বের করে দিয়ে বলল,
দেখো এই দেখো এই লিফলেটটা, আমি ছবি তুলে রেখেছিলাম।
সোমেন একটা চেয়ার টেনে বসে পড়লেন।
মিনি এবার বল তো তুই কি করতে চাইছিস?
সবাই মিলে ঘরটা সার্চ করব ভালো করে, যদি আরো কিছু পাওয়া যায়।
ঠিক আছে কর, তোর কাকিমাকেও ডেকে নে।
শুরু হলো তল্লাশি। খাটের তলা, ওয়ার্ড্রোব, ওষুধের বাক্স, বইয়ের আলমারি কিচ্ছু বাকি থাকল না। কয়েক মিনিট পর সোমেন এবং তাপসও হাত লাগালেন। দু ঘন্টা ধরে খুঁজেও সন্দেহজনক কিছুই পাওয়া গেল না। তাপস চেয়ারে শরীর এলিয়ে দিলেন, সোমেনও হতাশ। মিনি মেঝেতে বসে পড়ল। এত ঘেমেছে মেয়েটা যে গাল দিয়ে টপটপ করে ঘাম ঝরছে।
কিচ্ছু নেই, কিন্তু মেজাবিন যে বলল।
মন খারাপ করিস না মা, তোর তো দোষ নেই। তোর বান্ধবী তোকে মিথ্যে কথা বলেছে, তোকে বারণ করলে তো তুই শুনিস না।
আমি ভাবছি প্রতিমার কাজ বেড়ে গেল, ঘরটা আবার আগের মতো করে রাখতে হবে। আমার পক্ষে আর সম্ভব নয় বাবা।
সে না হয় দেখছি, কিন্তু তালাটা?
মিনির চোখ পড়ল জ্যোতির্ময়ের বুকশেলফে। সে মেঝে থেকে উঠে বুকশেলফটা খুলল।
ওরে, আমি তো দেখলাম ওখানে যত রাজ্যের বই ছাড়া আর কিচ্ছু নেই।
মিনি সব বই একটার পর একটা মেঝেতে নামাতে থাকল, প্রতিটা বই খুলে খুলে দেখতে লাগল। বেশ কয়েকটা বই ঘেঁটে ঘুঁটে দেখার পর অবশেষে মিনি লাফিয়ে উঠল। বাকি তিনজন অবাক হয়ে মিনির দিকে তাকিয়ে রইল। বীরেন স্পষ্টতই বুঝতে পারছে সে কোনো একটা গভীর জালে জড়িয়ে পড়ছে, কিন্তু ভেতর ভেতর তার নিজের উপর ঘেন্না হচ্ছিল। যতবার তার মনে পড়ছিল কাশ্মীরে কিংবা দিল্লিতে তার জন্য এতগুলো মানুষের প্রাণ চলে গেছে, ততবার সে নিজের প্রতি ঘেন্নায় কুঁকড়ে যাচ্ছিল। জেনেই হোক কিংবা অজান্তে, আদতে সে তো তার নিজের দেশেরই কয়েকজন নাগরিকের মৃত্যুর জন্য দায়ী হয়ে থাকল। বারবার তার মনে হচ্ছিল কি কক্ষণে সে এটিএম থেকে টাকাটা তুলেছিল, নাকি ওখানে না হলেও ওরা কোনো না কোনোভাবে ওকে ঠিকই তুলে নিত, কে জানে। ধারাবি বস্তিতে পৌঁছানোর পর একজন লোক তাকে অনুসরণ করতে বলে। এরকম বস্তি সে কোনোদিন দেখেনি। রাস্তা কোথাও কোথাও অত্যন্ত সংকীর্ণ হয়ে এসেছে। বস্তিটা রাস্তায় নেমে এসেছে বলা চলে। রাস্তার পাশ দিয়ে বয়ে চলেছে একটা নোংরা খাল, পচা গন্ধ ভেসে আসছে কোত্থেকে। এরকম একটা জায়গায় মানুষ থাকে কি করে ভেবে পাচ্ছিল না সে। অনেকটা হেঁটে তাকে একটা ঘরের সামনে নিয়ে এলো লোকটা। দরজার তালা খুলে তাকে বলল,
খানা বেচতাম।
বিশ্রাম করতে বলে লোকটা চলে গেছে। ঘরটায় কোনো ফার্নিচার নেই, দেওয়ালে কোনো ছবি নেই। একজন মহিলা এসে তিনটে রুটি আর দু পিস মাংস দিয়ে গেছিল। বীরেন সেটাই খেয়ে মেঝেতে পেতে রাখা মাদুরে শুয়ে পড়ল। মোবাইলে রিং হওয়ার শব্দ শুনে বীরেন দেখল বাবা ফোন করছে।
বাবা, আমি ওই চান্দনী চক থেকে অনেক দূরে আছি, চিন্তার কিছু নেই, আমি খুব শিগগিরই বাড়ি ফিরব।
ঠিক আছে, সাবধানে থাকিস।
বাবা ফোন রেখে দিলেন। বীরেনের খুব কষ্ট হচ্ছিল বাবার সঙ্গে কথাগুলো বলার সময়। এভাবে পর পর মিথ্যে কথা সে কোনোদিন বলেনি। দুপুর একটা নাগাদ তার দরজায় কেউ একজন নক করল। বীরেন উঠে দরজাটা খুলল। যার সঙ্গে বীরেনের গেটওয়ে অফ ইন্ডিয়া দেখা হয়েছিল সে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করল। হাঁপাচ্ছিল সে। বীরেন বলল,
কি হলো?
লোকটা ক্লান্ত ভঙ্গিতে মেঝেতে বসে পড়ল। তারপর বলল,
কিচ্ছু হয়নি, আপনি বসুন।
আমার তো আজকে ফেরার কথা, উনি বলেছিলেন আমাকে।
বসুন না, এত তাড়া কিসের?
তাড়া হবে না, দুদিন ধরে পাগলের মতো এই জায়গা সে জায়গায় ঘুরে যাচ্ছি। আপনি আমার জায়গায় থাকলে কি করতেন?
আচ্ছা আচ্ছা, বসুন বসুন, আমি ব্যবস্থা করছি। আমার নাম আসলাম, আপনাকে বোধহয় বলা হয়নি।
বীরেন বসল। আসলাম জিজ্ঞেস করল,
খেয়েছেন?
হ্যাঁ খেয়েছি।
কয়েকজন গেস্ট এসেছিল, আজ চলে যাবে, ওদের ছাড়তে দেরি হয়ে গেল একটু।
বীরেন কোনো প্রশ্ন করল না। আসলাম ফোনটা বের করে অজানা ভাষায় বেশ কয়েকটা কল করল। মিনিট পনেরো পর তাকে বলল,
আপনার জন্য সুখবর আছে, এখন আর বেশি কোনো কাজ নেই, এখান থেকে বেরিয়ে যাবেন। বৃষ্টি পড়তে শুরু করেছে, রেনকোটটা পরে নিন, খানিকটা হেঁটে ট্যাক্সি স্ট্যান্ড পাবেন,
1230 নাম্বারের ট্যাক্সিতে উঠে এয়ারপোর্ট চলে যাবেন। নাম্বারটা মনে রাখুন 1230। ভাড়া দিতে হবে না, ট্যাক্সিওয়ালা আপনাকে কলকাতার টিকিট দিয়ে দেবে।
আমি বেরিয়ে যাব?
হ্যাঁ বেরিয়ে যান, রেনকোটটা পরে নিন।
বীরেন উঠল, ব্যাগ থেকে রেনকোটটা পরল, যত তাড়াতাড়ি সম্ভব ব্যাগটা হাতে নিল।
খোদা হাফেজ। পেলাম।
দরজাটা খুলে বীরেন দ্রুত গতিতে পা চালাল। বেশ জোরে বৃষ্টি শুরু হয়েছিল, রেনকোটটা না থাকলে সত্যি ভিজে যেত সে। মনে মনে আসলামের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করল বীরেন। অনেকটা রাস্তা হেঁটে আসলামের নির্দেশ মতো ট্যাক্সি স্ট্যান্ডে এসে পৌঁছল সে। চারটে ট্যাক্সি দাঁড়িয়ে আছে। বীরেন দেখল 1230 নাম্বার ট্যাক্সিটাই সবার আগে দাঁড়িয়ে। বীরেন তড়ি ঘড়ি ট্যাক্সিতে উঠে পড়ল। ট্যাক্সি চালক ভাবলে শীন মুখে ট্যাক্সি স্টার্ট দিল। বৃষ্টির ছাট গাড়ির ভেতরে আসছে। বীরেন কাঁচ তুলে দিল। খানিকক্ষণ পর দেখল গরম লাগছে, রেনকোটটা খুলল। বস্তি অঞ্চল পেরিয়ে ট্যাক্সিটা এগোচ্ছে। বীরেন ক্লান্ত ভঙ্গিতে ট্যাক্সিতে হেলান দিল। বেশ খানিকটা পথ যাওয়ার পর ট্যাক্সিওয়ালা ট্যাক্সিটা রাস্তার বাঁদিকে দাঁড় করাল। বীরেন বলল,
কি হল?
ট্যাক্সি চালক উত্তর না দিয়ে নেমে গেল।
নৈরাজ্য শব্দটার মধ্যে একটা মাদকতা আছে, একটা অন্যরকম নেশা আছে। রাজা নেই, শাসন নেই, তাই কোনো ভয়ও নেই। রাজা যখন মাথায় চড়ে বসে তখন দেওয়ালে পিঠ ঠেকতে ঠেকতে একটা সময় প্রজাকে ঘুরে দাঁড়াতে হয়। এই নিজের সবকিছু ক্ষমতা কিংবা টাকার বিনিময়ে বিকিয়ে দেওয়ার সময় দাঁড়িয়ে একজন এমন কাউকে দরকার হয় যাকে রুখে দাঁড়াতেই হবে। মানুষের সভ্যতার ইতিহাস বলে সময়ের যত অগ্রগতি হয়েছে পৃথিবীর সভ্য দেশগুলোতে নৈরাজ্য তত কমেছে। কিন্তু সভ্য বলতে আমরা কি বুঝি, আর সভ্যতার ডেফিনেশনটাই বা সেই অর্থে কি? একদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নৈরাজ্য এসেছে, এসেছে আইসিসের মতো সংগঠন। জেহাদ আদতে কি? কিছু অন্ধ ধর্মবিশ্বাসী আদতে কোন জেহাদের কথা বলে তা নিয়ে তর্ক বিতর্ক বারে বারেই চলেছে। কিন্তু যত এ বিষয়ের গভীরে যাওয়া যাবে তত বোঝা যাবে এই জেহাদের নামে কিন্তু এক শ্রেণী আসলে সেই নৈরাজ্যকেই প্রতিষ্ঠা করতে চাইছে। এই জেহাদি সংগঠনগুলো স্থাপন করার মূল অর্থ যোগান দিয়েছিল বিশ্বের উন্নত দেশগুলোই। আইসিএস কিংবা তালিবানেরাই বা জেহাদের নামে কি প্রতিষ্ঠা করেছে? এরা আদতে ধর্মের নামে ব্যবহার করেছে নিজেদের পুরুষতান্ত্রিকতাকে। যে পুরুষতন্ত্র অবলীলায় প্রত্যাখ্যান করবে নারীর স্বাধীনতাকে, যে পুরুষতন্ত্র বলে দেবে না নারী তোমার পোশাকে তোমার চোখ ছাড়া আর কিছুই দেখা যাবে না। কিন্তু সেই নারী আদতে আর কিছুই না, শুধু একটি জনি মাত্র যার জন্ম হয়েছে পুরুষকে আনন্দ দেবার জন্য। যে সংগঠনগুলো আদতে বলে জেহাদের কথা তাদের লক্ষ্য কিন্তু নৈরাজ্য। কেমন নৈরাজ্য? যে নৈরাজ্য নারীকে দেবে না শিক্ষার অধিকার, যে নৈরাজ্য নারীকে দাসী ছাড়া আর কিছুই ভাববে না। সে নৈরাজ্য কি আদৌ সুখকর হতে পারে? শুধু ইসলামী সংগঠনই বা কেন, আমরা চোখ ঘোরাতে পারি প্রাচীন দেবদাসী কিংবা নান করে রাখার প্রথাগুলোর দিকে। আমাদের বুঝতে হবে নৈরাজ্য কখনোই কিছু সমাধান হয় না, হতে পারে না। জিহাদের নামে এই সমস্ত নৈরাজ্যের আমাদের বিরোধিতা করতে হবে, নইলে বাকি বিশ্ব আমাদের যে দৃষ্টিতে দেখছে সেই দৃষ্টিকে আমরা কোনো দিন পরিবর্তন করতে পারব না।
ইউটিউবে আফসানা সাইদের বক্তব্য হেডফোনে শুনছিলেন জ্যোতির্ময়। ইয়াসমিন ঘুমিয়েছে দুপুরে খাওয়ার পর। তিন চারবার বক্তব্যগুলি প্রথম থেকে শুনে গেলেন জ্যোতির্ময়। খানিকক্ষণ পরে ইউটিউব বন্ধ করে স্যাটেলাইট ফোনে একটা নাম্বার ডায়াল করলেন। একবার রিং হতেই ওপাশ থেকে কেউ একজন ফোনটা তুলল। জ্যোতির্ময় একটা কোড ওয়ার্ড বললেন। কয়েক মিনিট পর একজনের কণ্ঠস্বর ভেসে এলো,
আপনার প্রোগ্রাম ফিক্সড।
জি জনাব,
আফসানা সাঈদ আজ সন্ধ্যে 6:20 কলকাতা ফ্লাইটে উঠছেন।
কাজ হলে জানাবেন, রাখছি।
উপাস থেকে ফোনটা কেটে গেল। জ্যোতির্ময় ইয়াসমিনের দিকে তাকালেন। ইয়াসমিনকে কি তিনি শুধু জনি হিসেবেই দেখেছেন? তাহলে তার সন্তানের মা হলেন কিভাবে ইয়াসমিন? কিভাবেই বা সবার অলক্ষ্যে নিজের সংসার সযত্নে পালন করে এসেছেন, যাতে সমাজ না মানে, বিরুদ্ধাচরণ না করে, তার জন্যই তো ইয়াসমিনকে এভাবে আলাদা রেখেছেন। একজন এসে বুদ্ধিজীবী, সে যে যা ইচ্ছে তাই বলবে আর তাই মেনে নিতে হবে। জ্যোতির্ময় নিঃশ্বাস ফেললেন একটা। একটা সূরা মনে করার চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই মনে করতে পারছেন না। বেশ কিছুক্ষণ চুপচাপ বসে তারপর পায়চারি শুরু করলেন। নিজের মনে পায়চারি করছিলেন, সম্বিত ফিরল দরজায় টোকার শব্দে। হালকা শব্দেই টোকা দিচ্ছে কেউ। ইয়াসমিনের ঘুম ভেঙে গেল এই শব্দেই। জ্যোতির্ময় হেঁটে গিয়ে দরজাটা খুললেন এবং খুলেই ভূত দেখার মতো চমকে উঠলেন। দরজার বাইরে সোমেন, তাপস এবং মিনি দাঁড়িয়ে। বিকেল 4 নাগাদ বীরেন এয়ারপোর্টের ভেতরে ঢুকে চেয়ারে বসে হাঁপাতে লাগল। গত 1 ঘন্টা ধরে যা হল তা সে কোনোদিন ভুলতে পারবে না। ট্যাক্সি চালক তাকে গাড়ির ভেতরে বসিয়ে বাইরে গেছিল বৃষ্টির মধ্যেই। বীরেন জানলার কাঁচ খুলে চেঁচাল কি হয়েছে জানার জন্য। ট্যাক্সি চালক বলল জল কিনতে যাচ্ছে। রাস্তা পেরোতে যাচ্ছিল লোকটা, এমন সময় একটা গাড়ি এসে সরাসরি ধাক্কা মারল লোকটাকে। ছিটকে গিয়ে দেহটা একটা ল্যাম্পপোস্টে লেগে সেখানে স্থির হয়ে গেল। ঘটনাটা এতটাই আকস্মিকভাবে ঘটল যে আতঙ্কে বীরেনের চোখ দুটো বেরিয়ে এসেছিল। লোক জমে ওঠার আগেই একটা অল্টো গাড়ি এসে দাঁড়ালো তার ট্যাক্সির পাশে। বীরেন হতচকিত হয়ে তাকালো সেদিকে। গাড়ির চালক কাঁচ নামিয়ে বলল,
খান সাহেবকে ভেজা জলদি চালিয়ে।
বীরেন ব্যাগটা নিয়ে গাড়িতে উঠে পড়ল। বাকি রাস্তায় অনেক প্রশ্ন করলেও গাড়ির চালক তার সঙ্গে একটা কথাও বলল না। বীরেনকে এয়ারপোর্টের সামনে নামিয়ে দিয়ে হাতে একটা টিকিট ধরিয়ে দিয়ে বেরিয়ে গেল। বীরেনের ঘোর কাটছিল না, কোনো মতে এয়ারপোর্টের ভেতরে গিয়ে বোর্ডিং পাস নিয়ে বসল। মিনিট 5 পর তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হল। সে বুঝে উঠতে পারছিল না ট্যাক্সি চালককে কি ইচ্ছে করে মারা হল না আদতে ওটা অ্যাক্সিডেন্টই ছিল। কিছুক্ষণ পর সে উঠে টয়লেটে গেল। টয়লেট ছেড়ে বসার জায়গায় ফিরে দেখল তার পাশের চেয়ারে বসে আছে খান।
আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার, কি হলো একটু বলবেন।
খান মাথা নিচু করে বেশ 1 সেকেন্ড কপালে হাত দিয়ে বলল,
ট্যাক্সির ডিকিতে যে বোমাটা ছিল তাতে একটা ছোটখাটো বাজার উড়ে যেতে পারে। যে ভারী রেনকোটটা তোমাকে পরতে দিয়েছিল ওরা, ওটা পরে তোমার কোনো কষ্ট হয়নি?
না তো, তবে তখন এমন তাড়াহুড়ো ছিল আমি আর কিছু ভাবতেও পারিনি। ওরা যা যা বলেছে সেই মতোই করে গেছি।
জিম করো তুমি?
কেন বলুন তো।
রেনকোটে 2 লেয়ার ছিল, পিঠের দিকটা এমন ভাবে একটা সার্কিট রাখা ছিল, দে আর জিনিয়াস, সত্যি জিনিয়াস।
মানে
কিছুই না, ওরা আরেকটা 26 প্ল্যান করছিল আর কি। শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, যদি এ শহরে ওদের কেউ থেকেও থাকে আজ পালিয়ে কোথাও যেতে পারবে না। যাকে তোমার এখন বোধ হয় বাড়ি ফেরাটা জরুরি, তুমি আমার সঙ্গে চলো।
বীরেন উঠল।
আমি জানি না এরপর ওদের কি প্ল্যান আছে, তুমি তোমার শহরে পৌঁছে সাবধানে থেকো। আর শোনো, তোমাকে দিল্লি আসতে হতে পারে, ফোন করলে একটুও দেরি করো না।
স্যার আমি দিল্লি গিয়ে কি করব?
এই যে এত কিছু হলো, তোমার বয়ানটা নিতে হবে তো। তবে তোমাকে অন্তত 3 আমরা বিশ্রাম দেব।
স্যার ভয় কিছু নেই তো।
তুমি এখনো ভয় পাও নাকি? গত 2 তুমি ঠিক কি কি করেছো সে সম্পর্কে তোমার কোনো ধারণা আছে?
আর জ্যোতির্ময় বাবু?
সেসব ভাবনা এখন আর তোমাকে ভাবতে হবে না, আপাতত আমাদের লাউঞ্জে বিশ্রাম করো।
এয়ারপোর্টের ভেতরে অনেকটা হাঁটিয়ে আলাদা একটা লাউঞ্জে বীরেনকে নিয়ে প্রবেশ করল খান। বেশ কয়েকজন কমান্ডো খানকে দেখেই স্যালিউট করল। খান তাদের পাল্টা স্যালিউট করে বীরেনকে বলল,
চিন্তা করো না, এরা তোমার জন্য নেই, ওর জন্য আছে।
খানের কথা শেষ হতেই বীরেনের নজর পড়ল ভদ্রমহিলার দিকে। চেনা চেনা লাগছিল, মনে হচ্ছিল আগে কোথাও দেখেছে, কিন্তু কিছুতেই চিনে উঠতে পারছিল না।
চিনতে পারলে না তো? ওর নাম আফসানা সঈদ, পাকিস্তানি লেখিকা, সমাজকর্মী, আপাতত লস্কর ওর মাথার দাম রেখেছে কয়েক কোটি টাকা। তোমার সঙ্গে কলকাতা যাচ্ছেন।
বীরেন নমস্কার করল। খান বীরেনকে দেখিয়ে আফসানাকে বলল,
হি ইজ এ সার্ভাইভার ম্যাম।
রিয়েলি?
খান সংক্ষেপে আফসানাকে বীরেনের সঙ্গে যা যা হয়েছে সব বলল। আফসানা গভীর দুঃখের সঙ্গে মাথা নাড়তে নাড়তে বলল,
দ্য ওয়ার উইল নেভার এন্ড খান, নেভার।
জ্যোতির্ময় কয়েক সেকেন্ড সোমেনদের দিকে তাকিয়ে দরজা ছেড়ে বললেন,
ভেতরে আয়।
এসব এসব কি দাদা?
ভেতরে আসবি নাকি তোদের ব্রাহ্মণ জাত্যাভিমানে ঘা লাগবে? যাত যাবে, এক কাজ করতে পারিস, বাড়ি ঢোকার আগে গঙ্গা স্নান করে মুখে গোবর ছুঁয়ে না হয় বাড়ি ঢুকবি, তাহলে তো হবে।
সোমেন সহ বাকিরা বাড়ির ভেতর ঢুকলেন।
তোর কি মাথা খারাপ হয়ে গেছে দাদা? আমি মানে আমরা আমরা তো কিছুই বুঝতে পারছি না, অফিস পর্যন্ত গেলাম না আজ, এখানে না এলে তো কিছুতেই কিছু বিশ্বাস হচ্ছিল না।
জ্যোতির্ময় মিনির দিকে তাকালেন, বললেন,
তুই ধরেছিস না সবটা?
হ্যাঁ, মানে
খানিকটা আন্দাজ করেছিলাম।
মিনি কৌতূহল ভরে বাড়িটা দেখতে লাগল। দেওয়ালে কাবা শরীফের ছবি, ঘরের মেঝেতে যত্ন করে কোরআন রাখা একটা কাঠের স্ট্যান্ডের উপর। মিনি সেদিকে তাকিয়ে আছে দেখে জ্যোতির্ময় বললেন,
ওই জিনিসটাকে রেহেল বলে, তোরায় আমি ইয়াসমিনকে ডেকে দিই।
জ্যোতির্ময় ঘরের ভেতরে গিয়ে ইয়াসমিনকে ডাকলেন,
ইয়াসমিন, ইয়াসমিন একটু বাইরে।
ইয়াসমিন ঘুম থেকে তড়ি ঘড়ি উঠলেন। জ্যোতির্ময় সোমেন এবং তাপসকে বললেন,
তোদের বৌদি, তোরা ঘাটের ওপরেই বস, মিনি তুই চেয়ারটা নিয়ে বস, চা খাবি তো নাকি যাত যাবে?
সোমেন ভ্যাবা চাকা মুখে কিছুক্ষণ চারিদিক তাকিয়ে তারপর বললেন,
খাব।
ইয়াসমিন রান্নাঘরে গেলেন।
বরদা, আমি তো কিছু বুঝতেও পারছি না।
আমার ছেলেও আছে, মিনির থেকে বছর পাঁচেকের বড়।
সোমেন এবং তাপস মুখ চাওয়াচাওয়ি করলেন। মিনি জেঠুর দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়েছিল। এই জেঠুকে সে চেনে না। এই লোকটা দোতলার ঘরে সারাদিন শেয়ার মার্কেট নিয়ে চর্চা করা, ন্যালা খ্যাপা, সারা জীবন বিয়ে না করা লোকটা নয়। নাকি এই লোকটা আক্রমণাত্মক, সংসারী একটা লোক। আরো কিছু আছে জেঠুর চোখের মধ্যে যেটা মিনি পড়তে পারছে না, বা পড়তে ভয় পাচ্ছে।
একটা বইয়ের ভেতরে এই বাড়ির ঠিকানাটা পেয়েছিল মিনি, আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না।
আমার ঘর তল্লাশি করা হয়েছে, তবে কি দেখে সন্দেহ করেছিলে? ও, আমারই বোঝা উচিত ছিল সেই লিফলেটটা।
তোর ছেলে কোথায় দাদা?
কাজে গেছে।
কোথায়? এই কলকাতাতেই থাকে?
না, মা জানতো ইয়াসমিনের কথা, শেষের দিকে বলেছিলাম, মানতে পারেনি।
ঘরের মধ্যে একটা অস্বস্তিকর নীরবতা সৃষ্টি হল।
এই যে আমাদের চারপাশটা দেখছিস না, এটা পুরোটা একটা অদ্ভুত মিথ্যে দিয়ে তৈরি। দুটো ধর্ম পাশাপাশি আছে, অথচ একে অপরকে কি তীব্র ঘৃণাই না করে। মা আমার গর্ভধারিণী, মা আমাকে ত্যাগ করে দিল কি না, আমি একজন অন্য ধর্মের মেয়েকে বিয়ে করেছি বলে নিজের ছেলের থেকে তার ধর্ম বড় হয়ে গেল।
আমাদের বলতে পারতিস তো দাদা, আমরা তো
বরচার্জি বাড়িতে আমি মুসলিম বউ নিয়ে ঢুকবো, স্বাভাবিক ঠেক তো ব্যাপারটা। কথায় কথায় কমিউনিজমের বুলি ওড়াতো যে বাঙালি, তার মধ্যেই তো সব থেকে বেশি কমিউনিজমের বীজ বোনা আছে। কেন কেন বুঝতে পারিস না তুই আজকাল?
কিন্তু দাদা, সেটা আমরা বুঝতাম, কে কি বলতো আমরা বুঝে নিতাম, তুই এত বড় একটা সিদ্ধান্ত আমাদের কাছে লুকিয়ে গেলি কেন?
ইয়াসমিনের ফোনটা বেজে উঠল। জ্যোতির্ময় ফোনটা নিয়ে ঘরের বাইরে গেলেন। ইয়াসমিন একটা ট্রেতে 3 কাপ চা আর বেশ কিছু বিস্কিট এনে খাটের উপর রাখলেন।
বৌদি কিছু মনে করবেন না, মানে দাদা তো কোনোদিন পরিচয় করায়নি।
ইয়াসমিন সোমেনের কথার উত্তর না দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। সোমেন তাপসের দিকে তাকালেন।
কিরে কি করবি?
শোনমিস্তা আমরা বেরিয়ে যাই। আমার কেন জানি না সবটা ঠিক স্বাভাবিক লাগছে না।
কম্পিউটারটা অন করতে পারলে ভালো হতো বাবা।
আরে বুঝতে পারছিস না বর্তা কেমন একটা হয়ে গেছে, ধরা পড়লে আর দেখতে হবে না। শোন তাড়াতাড়ি চাটা শেষ কর, পালাই চ।
আরে বুঝতে পারছো না কেন তোমরা, শুধু জেঠুর সঙ্গে এখানে দেখা হওয়াটাই বড় কথা ছিল না।
অপেক্ষা কর, এখন কিচ্ছু করিস না।
জ্যোতির্ময় ঘরে ফিরে এলেন।
এখন কটা বাজে বলতো?
5টা।
ভালো, বিকেল সবে তোরা তোরা বাড়ি ফিরে যা, আমার আর ফেরা হবে না, গেলে কিছু জিনিস নিয়ে চলে আসবো হয়তো।
মিনি দেখল জ্যোতির্ময় কথাগুলো বলছেন বটে, কিন্তু জেঠুর মধ্যে একটা চাপা উত্তেজনা আছে যেটা জ্যোতির্ময় লুকোতে পারছিলেন না।
বৌদির সাথে পরিচয় করাবি না?
ওসব বেজাত কুজাতের সঙ্গে তোরা কেন পরিচয় করবি? তোরা যা বাড়ি যা।
সোমেন তাপসের দিকে তাকালেন। বীরেন লাউঞ্জে বসেছিল চুপচাপ। লাউঞ্জের অন্য কোনায় আফসানা সঈদ সাক্ষাৎকার দিতে ব্যস্ত ছিলেন। 6টা নাগাদ খান এসে বীরেনকে বলল,
অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, তুমি ম্যামের সঙ্গে চলে যাও।
বীরেন চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড বসে তারপর উঠল। খান তার পিঠে হাত রাখলেন।
বীরেন, ইউ আর এ ব্রেভ ম্যান, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে।
আফসানা লাউঞ্জ থেকে বেরোচ্ছিলেন। খান বীরেনকে বলল,
হ্যাপি জার্নি, সি ইউ অ্যাগেন।
বীরেন হাঁটতে শুরু করল। সিকিউরিটি চেকিং হতে বেশিক্ষণ লাগল না। প্লেনে যাত্রীদের লাইন শুরু হয়েছিল। সে লাইন দিতে যাচ্ছিল এমন সময় একজন কমান্ডো এসে তাকে বলল, লাইন দেবার দরকার নেই। বাকি যাত্রীরা তাকে কৌতূহলী চোখে দেখছিল। বীরেন মাথা নিচু করে প্লেনের ভেতরে প্রবেশ করল। আফসানা সাইদের পাশের সিটটা বরাদ্দ হয়েছে তার জন্য। আফসানা তাকে দেখে হাসল, বলল,
হ্যাপি জার্নি।
সেম টু ইউ ম্যাম।
লবিতে বসে থাকা অবস্থাতেই বীরেনের মনে পড়েছিল আফসানা সাইদের নাম সে পড়েছে খবরের কাগজে। পাকিস্তান সহ বিভিন্ন দেশে তার উপর প্রাণঘাতী হামলা হয়েছে। কিছুদিন আগে ভারতে রাজনৈতিক আশ্রয়ে এসেছেন। বেশিরভাগ সময় অজ্ঞাতবাসে থাকেন, কিন্তু এদেশের বিভিন্ন ধার্মিক সংগঠনের বিষ নজরে আসতে বেশি সময় তিনি নেননি। আলিগড়ে একটা বক্তৃতা দেওয়ার সময় আফসানার মুখে কালি মাখানোর চেষ্টা হয়ে গেছে। বীরেনের মুখ থেকে প্রশ্নটা নিজে থেকেই বেরিয়ে এল।
বারবার বেঁচে ফিরতে কেমন লাগে ম্যাম?
এই একই প্রশ্ন খানিকক্ষণ আগে যিনি আমার ইন্টারভিউ নিচ্ছিলেন তিনিও করলেন, তাকেও আমি একই কথা বললাম। আমি আসলে নিজেও জানি না আমি কিভাবে প্রতিবার বেঁচে ফিরি। শুধু মনে হয় যার নাম ভাঙে এই পৃথিবীতে এতগুলো সংগঠন মানবতা বিরোধী কাজ করছে তারই হয়তো আমার প্রতি কোনো দয়া আছে, তার জন্যই হয়তো বেঁচে ফিরি প্রতিবার।
বীরেন মুগ্ধ হল। ভদ্রমহিলার ব্যক্তিত্ব অসাধারণ, কথাগুলো মনে থাকবে তার বহুদিন। এয়ার হোস্টেসরা নিরাপত্তা সংক্রান্ত ধারা বিবরণী শুরু করেছেন। বীরেনের আর আগের দিনগুলোর মতো বৈরাগ্য আসছিল না। তার মনে হচ্ছিল এই পড়ে পাওয়া 14 আনা জীবনটাকে আবার নতুন করে বাঁচতে হবে। সে মন দিয়ে শুনছিল সবটা। প্লেন রানওয়ে দিয়ে দৌড় শুরু করেছে। বীরেন জানলার বাইরে তাকাল। সবকিছু আর পানসে লাগছে না, ভালো লাগছে আবার নতুন করে। খানিকক্ষণের মধ্যেই প্লেন আকাশ ছুঁল। বীরেন চোখ বন্ধ করল। অনেকদিন পর একটা ঘুম চাই তার, শান্তির ঘুম। ঘুমিয়ে পড়তে বেশি সময় লাগেনি। কোনো একজনের ডাকে
বীরেন,
তার ঘুম
ভাঙল।
বীরেন চোখ খুলে দেখল আফসানা সঈদ হাসি মুখে বলছেন,
সরি সরি বীরেন, আই ওয়াক ইউ আপ, বাট আমি চাইছিলাম তোমাকে আমার বহু পুরনো বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দিতে। মিঠেন
বীরেন দেখল আফসানা সঈদের পাশে হাসি হাসি মুখে বসে আছেন মির্জা। সন্ধে গড়িয়েছে, সবাই চুপচাপ বসেছিলেন। ইয়াসমিন রান্নাঘরে ব্যস্ত আর জ্যোতির্ময় টিভি চালিয়ে শেয়ারের খবর দেখছিলেন। সৌমেন এবং তাপস বেরোবেন বেরোবেন করেও বেরোতে পারছিলেন না। অনেকক্ষণ পর টিভি বন্ধ করে জ্যোতির্ময় নীরবতা ভঙ্গ করে বললেন,
স্কুলের কথা মনে পড়ে তোদের? সে যে প্রার্থনা হতো, প্রার্থনা শেষে পিটি স্যার বলতেন, এদেশ আসলে সবার, হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবার। সময় যত গড়িয়েছে তত বুঝতে পেরেছি ওই সবই আসলে আবেগের কথা। আসলে দেশটা সংখ্যাগুরু আর সংখ্যালঘুর খেলা। সংখ্যাগুরুই ঠিক করে ভালো সংখ্যালঘুকে আর খারাপ সংখ্যালঘুকে। যাদের ওপর রাগ তাদের মব লিঞ্চিং করে।
তুই ঠিকই বলেছিস দাদা, এও মানছি তুই যা করেছিস ঠিক করেছিস। এবার কি চলছে আমাদের যদি একটু স্পষ্ট করে বলিস।
কটা বাজল?
সাড়ে ছটা বাজে।
বাহ, দাঁড়া নিউজ চ্যানেলটা দি, খবর শুনি। তোরা রাতে খেয়ে যেতে পারিস, ইয়াসমিনের রান্নার হাত চমৎকার।
জ্যোতির্ময়ের হঠাৎ এতটা পরিবর্তনে সোমেন অবাক হলেন। এতক্ষণ জ্যোতির্ময় সব কথাতেই কেমন তেড়ে তেড়ে আসছিলেন, এখন হঠাৎ খেয়ে যেতে বলছেন। সোমেনের হঠাৎ করেই মনে হল, দাদার কি তবে সত্যি মানসিক কোনো সমস্যা হচ্ছে? এমন সময় কলিং বেল বেজে উঠল। জ্যোতির্ময় গলা তুললেন ইয়াসমিনের উদ্দেশ্যে।
এই দরজাটা খোলো তো, ফিরোজ এলো বোধহয়।
ইয়াসমিন রান্নাঘর থেকে বেরিয়ে দরজা খুললেন। পরক্ষণে তার আর্ত চিৎকার শোনা গেল এই ঘর থেকে। সবাই তড়িঘড়ি ঘর থেকে বেরিয়ে গিয়ে দেখলেন বেশ কয়েকজন কমান্ডো বাড়ির ভেতরে প্রবেশ করেছে। ইয়াসমিনের মাথায় একজন রিভলভার তাক করে রেখেছেন পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে। জ্যোতির্ময়কে দেখেই তুষার রঙ্গনাথন বলে উঠলেন,
আপনার কর্মকাণ্ড আমরা ধরে ফেলেছি মিস্টার ভট্টাচার্য, ওরফে বম স্পেশালিস্ট জনাব হাসান মাকসুদ, ইউ আর আন্ডার অ্যারেস্ট।
সোমেন আর তাপস দুজনেই অবাক হয়ে তুষারের দিকে তাকালেন। জ্যোতির্ময় মাথার উপরে হাত দুটো তুলে দিয়ে বললেন,
ওদের ছেড়ে দিন ইন্সপেক্টর, ওরাও আপনাদের মতো আজকেই জানল ওরা দুজনে আমার ভাই, ওরা নির্দোষ।
তা তো জানি, ওদের হেল্প ছাড়া কি আর এখানে আসতে পারতাম আমরা?
তুষার মিনির দিকে তাকালেন।
থ্যাংক ইউ মোবাইল লোকেশন শেয়ার করবার জন্য।
জ্যোতির্ময় আশাহত চোখে প্রথমে মিনি পরক্ষণে সোমেনের দিকে তাকালেন, বললেন,
দেখলি তো তোরা সংখ্যাগুরুরা কেন বিশ্বাসযোগ্য নস?
একজন এগিয়ে এসে জ্যোতির্ময়ের হাতে হ্যান্ডকাফ পরিয়ে দিল। ইয়াসমিনকে ছেড়ে দেওয়া হয়েছিল, তিনি ঘরের এক কোনায় নিঃশব্দে দাঁড়িয়েছিলেন।
আপনার খেল খাতাম হাসান মাকসুদ, বাকি জীবনটা জেলে পচতে হবে।
তাই নাকি? আসুন আসুন, একটু একটু খবর দেখি।
উই আর নট ইয়র গেস্ট মিস্টার ভট্টাচার্য।
জানি জানি, নিয়েই তো যাবেন। কনসিডার দিস মাই লাস্ট উইশ। আসুন না, সবাই মিলে খবর দেখার মজাই আলাদা।
মজা তো হবেই, তবে এখানে না, ইন্টারোগেশন রুমে। মুভ।
আচ্ছা, তবে আমি বলি, আজ সন্ধ্যে সাড়ে ছটার মুম্বাই কলকাতা ফ্লাইট হাইজ্যাক হয়েছে জাস্ট নাও। বলবেন না, আফসানা সঈদের মতো গুরুত্বপূর্ণ বিদেশি গেস্ট আছে প্লেনে। বুঝতেই পারছেন ব্যাপারটার ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট কত হতে চলেছে। আর সোমেন, তোদের গর্বের সঙ্গেই জানাই, ফ্লাইটে আমার একমাত্র ছেলে সুমনও আছে।
সোমেন মাথায় হাত দিয়ে মেঝেতেই বসে পড়লেন। তুষার রঙ্গনাথন বাকি কমান্ডোদের জ্যোতির্ময়কে দেখিয়ে বললেন,
ওকে আর ওর স্ত্রী দুজনকেই নিয়ে চলো।
অঝোরে বৃষ্টি নেমেছে শহরে। কাছের বাইরে সে বৃষ্টিপাত দেখতে দেখতে তুষার কফি খাচ্ছিলেন। মাথুর হন্তদন্ত হয়ে এলো,
স্যার আপনাকে ইন্টারোগেশন টেবিলে যেতে হবে মনে হচ্ছে। উনি কিছুই বলছেন না, বারবার জিজ্ঞেস করছি আপনাদের দাবি দেওয়া নিয়ে কিছু বলুন, উত্তরে শুধু জোরে জোরে হেসে যাচ্ছেন। শেষে বললেন আপনাকে ডাকতে, ডিফেন্স মিনিস্ট্রি থেকেও আপনাকে যোগাযোগ করতে বলছে।
তুমি একটা জিনিস লক্ষ্য করেছো মাথুর, এদেশে এক একটা শহরে বৃষ্টি এক এক রকম। আমি যা দেখছি দিল্লির বৃষ্টি থেকে কলকাতার বৃষ্টি অনেক সুন্দর, তবে বেস্ট বৃষ্টি আমার গ্রামের। কেরল যায় না, কতদিন হয়ে গেল।
মাথুর বুঝল তুষার এখন চাপ হালকা করতে চাইছেন। চাপ যখনই প্রবল হয়ে ওঠে তুষার অন্য বিষয়ে চলে গিয়ে বর্তমান পরিস্থিতির থেকে দূরে চলে যান কিছুক্ষণের জন্য। এর ফলে নাকি যখন আবার বর্তমান পরিস্থিতিতে মনঃসংযোগ করেন তখন সেটা প্রবলভাবে করতে পারেন। মাথুর চুপ করে থাকলেন। তুষার বলে চললেন,
বাড়ি থেকে স্কুল যাওয়ার রাস্তায় একটা পুকুর পড়ত, বৃষ্টির সময়টা কোনো কোনো দিন স্কুল পালিয়ে সেই পুকুর পাড়ে গিয়ে বসতাম। অদ্ভুত একটা সময় ছিল, দোজ ওয়ার দ্য টাইমস মাথুর।
তুষার বেশ খানিকক্ষণ জানলার বাইরে তাকিয়ে থাকলেন। কফিটা শেষ করতে তার গলার স্বরে কেজো ভাবটা চলে এলো।
সমস্যা বাড়ছে মাথুর, প্রতিবার প্রতি মুহূর্তে বাড়ছে। প্রথমে হিন্দু মুসলমান, তারপর জেনারেল এসসি এসটি, পরক্ষণে কাশ্মীরি পাকিস্তানি।
স্যার মিনিস্ট্রিতে ফোনটা ধরে দেব?
তুষার মাথা নাড়িয়ে সম্মতি জানাতে মাথুর ফোন ধরে দিলেন। কয়েক সেকেন্ডের মধ্যেই ডিফেন্স মিনিস্টারের উত্তেজিত গলা ভেসে এলো,
কিছু জানা গেল?
যা ফিউয়েল আছে তাতে চার ঘন্টা পরে কোথাও না কোথাও একটা ল্যান্ডিং ওদের করতেই হবে স্যার।
আরে সেসব আমি জানি, আমাকে বলো ওদের ডিমান্ডটা ঠিক কি। ইন্টারন্যাশনাল মিডিয়ার ফোনে অস্থির হয়ে যাচ্ছি। আফসানা সাঈদ আছেন, বুঝতে পারছো তো? বাই দ্য ওয়ে কোন অর্গানাইজেশন এরা?
আই আন্ডারস্ট্যান্ড স্যার, বাট আই হ্যাভ অ্যাবসলিউটলি নো আইডিয়া।
ডু সামথিং রঙ্গনাথন প্লিজ। এখন রাখছি, কিপ মি পোস্টেড। ডু ইউ নিড মি দেয়ার?
নো স্যার, নট নাও অ্যাট লিস্ট। আই উইল কিপ ইউ ইন দ্য লুপ।
তুষার আর মাথুর গেলেন সেই ঘরে যেখানে জ্যোতির্ময়কে বসিয়ে রাখা হয়েছে। মাথায় কালো কাপড় পরানো, হাত দুটো পিছমোড়া করে বাঁধা। ইয়াসমিনকেও তার পাশে একইভাবে বসিয়ে রাখা হয়েছে। তুষার ঠান্ডা গলায় বললেন,
ডিমান্ড কি আপনাদের?
আপাতত মাথার কাপড়টা সরান আর আমার স্ত্রীকে অন্য কোনো সেলে নিয়ে যান। এসব ব্যাপারে ওর তেমন কিছু জানা নেই।
সেটা সম্ভব নয়।
মাথুর যা চাই সে করো।
মাথুর ঘর থেকে বেরিয়ে একজন লেডি অফিসারকে ডাকলেন। লেডি অফিসার ইয়াসমিনকে নিয়ে চলে গেলেন। মাথার কাপড় সরিয়ে দেওয়া হল জ্যোতির্ময়ের। তুষার জ্যোতির্ময়ের চোখের দিকে তাকিয়ে বললেন,
বলুন।
দিন পনেরো আগের কথা, অনন্তনাগে একটা সাত বছরের মেয়ে নাম মালিমা বাবার সঙ্গে বাড়ি ফিরছিল। ঠিক সেই সময় একটা বিক্ষোভ শুরু হয় চার মাথার মোড়ে। আপনাদের আর্মি প্যালেট গান চালাতে শুরু করে। মেয়েটার দুটো চোখ নষ্ট হয়ে গেছে।
সরি টু নো দ্যাট, খুবই দুঃখজনক ঘটনা।
এর এক মাস আগে শ্রীনগরের একটি ছেলে ফারহান, কতই বা বয়স, ওই পনেরো ধরুন, স্কুল থেকে ফিরছিল। একই পরিস্থিতি, একটা বিক্ষোভ চলছিল। আপনাদের আর্মি বিনা কারণে তাকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে দিল। ছেলেটার পেটে এমন একটা ঘা হল ছেলেটাকে বাঁচানো গেল না। বাঁচানো যেত হয়তো ঠিক সময় চিকিৎসা হলে, কিন্তু যেখানে হাসপাতালের রাস্তায় অবধি কারফিউ চলছে সেখানে কি করে পৌঁছানো যাবে বলুন?
জানি না, তবে আপনি যদি এখন আপনার কি চাই সেটা বলেন তাহলে আমাদের সুবিধে হয়। আশা করি বুঝতে পারছেন, এখন ভালো কথাই বলছি, এর পরে সেটা।
আপনাদের দেশের যে শিল্পপতি দেশের কয়েক লক্ষ কোটি টাকা নিয়ে দেশ ছেড়ে চলে গেল, তার সঙ্গে আপনার দেখা হলে কোনোদিন খারাপ ভাষায় কথা বলতে পারবেন মিস্টার রঙ্গনাথন?
আপনারা ফান্ডিং কোথেকে পাচ্ছেন লস্কর?
আপনাদের ফান্ডিং কে করে? সিআইএ?
আপনি কাশ্মীরে যে ব্লাস্টটা করিয়েছেন তাতে কোন নেতা বা মন্ত্রী মারা যায়নি, মারা গেছে গরিব জওয়ান। দিল্লিতেও তাই, মুম্বাইতেও সাকসেসফুল হলে কটা শিল্পপতি বা মন্ত্রী মরত বলে আপনার মনে হয়?
পার্ট অফ দ্য সিস্টেম। একটা কোথাও পৌঁছতে হলে জার্নিটা গ্রাউন্ড লেভেল থেকেই শুরু করতে হয়। বাই দ্য ওয়ে চারজন জওয়ান মরেছে। জাস্ট দুদিন আগে তারা শহরে কারফিউ চলাকালীন বেধড়ক লাঠি চার্জ করেছিল। আই হ্যাভ নো সিম্পথি ফর দেম।
গ্রেট, আপনাদের ফান্ডিং এর সোর্স গুলো সম্পর্কে বলি তবে। পাকিস্তান, One of the most corrupt countries in the world. Pakistan Hindu ba Sikh der obostha somporke apnar ki dharona? Pakistan government Pak occupied Kashmir e je shongothon gulo ke khola kukurer moto chhere rekheche tara shekhankar mohilader shonge kemon byabohar kore she somporke apnar gyan ache? Jodio apnader funding purotai Pakistan theke asche tao na. Aro je shob shongothon apnader taka dey tader okhane shishu ba mohilara Kashmir e theke bhalo achen to? আপনি তাদের হাত ধরে ইন্ডিয়া সিস্টেমটা ঠিক করবেন ভেবেছেন?
ঘরটা তো আগে স্বয়ং সুভাষচন্দ্র বোসকে ব্রিটিশ তাড়াতে হিটলারের মতো কসাইয়ের হাত ধরতে হয়েছিল।
টু হেল উইথ ইওর আইডিয়ালিজম। কি ডিমান্ড সেটা বলুন।
একটা সিগারেট খাবেন।
তুষার রেগে ঘর থেকে বেরিয়ে গেলেন। সোমেন বাড়ি ফিরে বারান্দার চেয়ারে শরীর ছেড়ে দিলেন। মিনির মা অনিন্দিতা বিকেলেই ফিরে এসেছেন। তিনি ঘটনা সম্পর্কে খানিকটা ফোনে শুনেছিলেন। মিনিকে দেখেই বললেন,
কি রে, কি হলো মা? কি হয়েছে মিনি? মিনি মিনি কি হয়েছে মা? কাঁদছিস কেন?
গোটা দিনটা যে এভাবে যাবে সে কোনোদিন দুঃস্বপ্নেও ভাবতে পারেনি। তাপস পুরোটা গুছিয়ে বললেন। অনিন্দিতা সোমেনের পাশের চেয়ারে ধপ করে বসে পড়ে বললেন,
এবার তো লোকেরা আমাদের বাড়িটাকে টেরোরিস্টের বাড়ি বলবে।
চিন্তা করো না, বাড়ির বাইরে এখন থেকেই সাদা পোশাকের পুলিশ মোতায়েন হয়ে গেছে, তল্লাশি দলও এলো বলে।
হ্যাঁ গো, পুলিশ আমাদেরও টেরোরিস্ট ভাবছে না তো? তা কেন, আমি না বললে ওরা জানতেন কি করে? তুমি একদম এসব নিয়ে টেনশন করো না মা।
যাই হোক, কথা হলো বর্দার মধ্যে এত চেঞ্জ এলো আর আমরা বুঝতেই পারলাম না।
আসলে আমরা সবাই নিজেদের নিয়ে এত ব্যস্ত থাকি যে বাড়িতে আর একটা লোক আছে সেটাই ভুলে যেতাম।
তোমরা বর্দার ছেলের যা বয়স বললে তাতে তো বোঝাই যাচ্ছে যে গোটা ব্যাপারটা এক দুদিনে হয়নি। কিছু মানুষ থাকে যারা অনায়াসে মিথ্যে কথা বলে, আমরা বুঝবো কি করে?
তোমরা শুধু সংসারটা নিয়েই পড়ে আছো, আসল জিনিসটা নিয়ে কেউ কোনো কথাই বলছো না। বিষয়টার গুরুত্ব বুঝতে পারছো? মনে আছে কদিন আগে খবরের কাগজ তোলপাড় হয়েছিল একটা খবর নিয়ে, সেই যে আইসিসে গিয়ে একজন বাঙালি ধর্মান্তরিত হয়ে তাদেরকেই নেতৃত্ব দিত? সবার মুখে তখন একই আলোচনা। আর এবার তো খোদ কলকাতার বুকে এই ঘটনা ঘটল। যা বুঝছি, বাড়ি ঘরদোর ছেড়ে আবার রিফিউজি হয়ে অন্য কোথাও চলে যেতে হবে। ঠিকতে পারবো না, না হলে মানুষের প্রশ্নে প্রশ্নে পাগল হয়ে যেতে হবে। আর কতগুলো নিরীহ লোককে খুন করেছে ভাবতে পারছো? বর্দাই নাকি মাস্টার মাইন্ড এসবের পেছনে? যে লোকটা একটা পিঁপড়ে মারেনি কোনোদিনও, সে নাকি এসব করছে? নেহা তোরা আমাদের বাড়ির ঠিকানাটা মিডিয়াকে দেয়নি, নইলে গোটা শহরের লোক এই বাড়িটা মাটিতে মিশিয়ে দেবে।
আচ্ছা, তোমরা সবাই বলছো বর্দার জন্য পরিবারের মানসম্মান নষ্ট হয়েছে, তোমরা এটা কেন ভুলে যাচ্ছ? মিনি না থাকলে এত কিছু জানাও যেত না, মানুষ তো সেটাও দেখবে।
মিনি কাকিমার দিকে তাকিয়ে হাসল। তাপস উঠে গিয়ে টিভি চালাল। সংবাদ পাঠক উত্তেজিত ভঙ্গিতে হাইজ্যাকিং এর বর্ণনা দিচ্ছে।
এই মুহূর্তের সব থেকে বড় খবর, মুম্বাই কলকাতা আইএনএস ফ্লাইট হাইজ্যাকারদের কবলে পড়েছে। সরকার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে ফ্লাইটের আভ্যন্তরীণ খবর পাওয়ার জন্য, কিন্তু বিষয় হলো হাইজ্যাকাররা এখনো পর্যন্ত কোনো দাবি পেশ করেনি। কোনো টেরোরিস্ট অর্গানাইজেশন এখনো পর্যন্ত এই হাইজ্যাকিং এর দায় স্বীকার করেনি। প্লেনের মধ্যে আছেন বিতর্কিত লেখিকা আফসানা সাইদ সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। সন্দেহ করা হচ্ছে পাকিস্তানের সরাসরি হস্তক্ষেপে এই হাইজ্যাকিংটি ঘটেছে, যদিও পাকিস্তান এর দায় স্বাভাবিকভাবেই নিতে অস্বীকার করেছে। বিস্তারিত বিবরণের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। হাইজ্যাকার কারা, তারা কি চায়, দেখতে থাকুন।
দেখ, যা করার সেটা করেই ছাড়লো। দেখ তো তাপস, সম্ভবত ইনভেস্টিগেশন ব্যুরো থেকে লোক এসেছে বর্দার ঘরটা সার্চ করার জন্য।
হে ভগবান!
এই বলে তাপস দরজা খুলতে গেলেন। জ্যোতির্ময়ের ঘর তল্লাশি হচ্ছে। বইয়ের র্যাক থেকে শুরু করে সবকিছু ওলট পালট করা হচ্ছে। ঘর ময় ধুলো ভর্তি হয়ে গেছে। মাথুর বেশ খানিকক্ষণ তল্লাশি দেখে নিচে নেমে এল। ড্রয়িং রুমে বাড়ির সবাই বসেছিল। মাথুর বলল,
জল খাওয়াতে পারেন?
হ্যাঁ হ্যাঁ, বসুন স্যার, চা খাবেন?
অসুবিধে না থাকলে।
না না না, আপনি বসুন প্লিজ।
প্রতিমা উঠে দাঁড়ালেন, অনিন্দিতাও গেলেন প্রতিমার সঙ্গে, মাথুর বসল, ঘাম মুছল কপালের, সোমেন এবং তাপস মাথা নিচু করে বসেছিল। মাথুর মিনির দিকে তাকিয়ে হেসে বলল,
এই যে বাহাদুর গার্ল, তুমি আর কিছু পাওনি তোমার আঙ্কেলের ঘর থেকে?
আমি তো বুকশেলফ বাদে আর তেমন কিছু দেখিনি, ওখানেই ওই বাড়ির অ্যাড্রেসটা পেয়েছিলাম।
ইয়োর ব্রাদার ইজ আ জিনিয়াস শোম্যান স্যার, ওদের অর্গানাইজেশনটা যেভাবে অপারেট করলো আমাদের ইন্টেলিজেন্স কোনো কিছু আজ পর্যন্ত করতে পারেনি।
কি কি বললেন, অর্গানাইজেশন? কি নাম সেটার?
নো আইডিয়া, কিচ্ছু বের করা জানি।
লাস্ট মার্চে জেঠু দিন পনেরো বাড়ি ছিল না।
ডেটটা প্রিসাইসলি বলতে পারবে?
টেন্থ হবে, ওই সময় আমাদের অফিসের ক্লোজিং এর কাজ শুরু হয়েছিল, এটা আমার মনে আছে। দাদা হঠাৎ দশ তারিখ নাগাদ সকালবেলায় বেরোলো।
মাথুর উত্তেজিতভাবে পকেট থেকে ফোনটা বের করে ফোনের অর্গানাইজার দেখতে লাগলো। বেশ খানিকক্ষণ ফোন ঘাটার পর বলল,
এক্সকিউজ মি,
এই বলে বাইরের ঘরে গেল। তারপর তুষারকে ফোন করল, একটা রিং হতেই তুষার ফোনটা ধরলেন।
Yes, Mathur, any update?
কিছু পাওয়া যাচ্ছে না স্যার, কম্পিউটার ঘেঁটেও তেমন কিছুই পেলাম না।
তাহলে ফোন করছো কেন?
দ্যাট গার্ল, মানে যে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছিল মিনি, একটা ইম্পর্টেন্ট ক্লু দিয়েছে। মার্চের দশ থেকে দিন পনেরো উনি বাড়ি ছিলেন না।
সো
স্যার, আপনি ভুলে যাচ্ছেন, মার্চের তেরোতে লাল চকে ওদের একটা সিক্রেট মিটিং হয়েছিল, আমরা পরে জানতে পেরেছিলাম, লস্কর রিপ্রেজেন্টেটিভও ছিল।
মাই গড, ইউ আর রাইট। শায়ক সে সময়টা কোথায় ছিল?
কাবুলে স্যার।
অনেকগুলো পাজল এদিক ওদিক হয়ে আছে, কিছুতেই মেলানো যাচ্ছে না। তুমি কিছু মেলাতে পারছো মাথুর?
না স্যার, আপনি বুড়োটাকে জিজ্ঞেস করুন।
অনেক হয়েছে, আমি এবার থার্ড ডিগ্রি অ্যাপ্লাই করবো ভাবছি, অতজনের লাইফ আর দেশের সম্মান নিয়ে আমি আর রিস্ক নিতে পারছি না।
ওর ওয়াইফের ইন্টারোগেশন হয়ে গেছে স্যার?
শি নোজ নাথিং, শুধু ছেলের কথা বললে খানিকটা ইমোশনাল হয়ে যাচ্ছেন। বাট দিস ম্যান ইজ,
মাথুর কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই একজন অফিসার দোতলা থেকে একটা পাসপোর্ট নিয়ে নেমে এল। জ্যোতির্ময় চোখ বন্ধ করে চুপচাপ অন্ধকারে বসেছিলেন। তুষার আলো জেলে ঘরে ঢুকলেন, জ্যোতির্ময় চোখ খুললেন না, একইভাবে বসে থাকলেন। তুষার জ্যোতির্ময়ের সামনে চেয়ারে বসে বললেন,
ওদের শ্রীনগর এয়ারপোর্টে ল্যান্ড করতে দেওয়া হয়েছে।
এইবার জ্যোতির্ময় চোখ খুললেন, তুষার জ্যোতির্ময়ের দিকে একটু ঝুঁকে টেবিলে হাত দুখানি রেখে চোখের দিকে দৃষ্টি নিবদ্ধ করে চোয়াল শক্ত করে বললেন,
এবার অ্যাটলিস্ট বলুন কি দাবি দাওয়া আপনাদের।
ওরাই বলুক, আমার বয়স হয়েছে, যতটুকু করার ছিল করেছি।
মেয়েদের এবং বাচ্চাদের ছেড়ে দিতে বলুন।
কেন, কাশ্মীরে আপনাদের মিলিটারি জওয়ানরা মেয়ে এবং বাচ্চাদের ছেড়ে দেয়? তাহলে আমরা খামুখা ছাড়তে যাব কেন?
ওকে, অ্যাজ ইউ উইশ। চলুন একটা গেম খেলা যাক মিস্টার ভট্টাচার্য ওরফে মিস্টার হাসান মকসুদ, খেলবেন? এই ঘরের পাশেই দুটো পাশাপাশি কাচের ঘর আছে, কিন্তু একটা ঘরের শব্দ আরেকটা ঘরে পৌঁছয় না। তো আমরা একটা ঘরে আপনার স্ত্রীকে রাখব, পাশের ঘরে আপনাকে। চলুন যাওয়া যাক।
জ্যোতির্ময় এবারও কিছু বললেন না। তুষার উঠে দরজার বাইরে থাকা একজন অফিসারকে নির্দেশ দিতে জ্যোতির্ময়কে পাশের ঘরে নিয়ে গিয়ে চেয়ারের উপর বসিয়ে দেওয়া হল। জ্যোতির্ময় দেখতে পেলেন ইয়াসমিনকে, তাকেও চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। ইয়াসমিন তার দিকে তাকালেন, জ্যোতির্ময় কিছু বললেন না, চুপ করে থাকলেন। তুষার বললেন,
তো খেলাটা শুরু করি মিস্টার হাসান মকসুদ?
কি খেলা?
তুষার জ্যোতির্ময়ের চারিদিকে পায়চারি করতে করতে একটা সিগারেট ধরালেন, একটা টান দিয়ে ধোঁয়া ছেড়ে বললেন,
আমরা আপনার স্ত্রীর একটা আঙুল কেটে দেব। যদিও এই দুটো ঘরই সাউন্ড প্রুফ, তবে আমরা ওই ঘরের সাউন্ডটা অন করে দেব যাতে ওর আর্তনাদ আপনি শুনতে পান। আর ইউ রেডি?
এ কি ধরনের অসভ্যতা
মিস্টার ভট্টাচার্য বা হাসান মকসুদ? এই যে আমাদের দেশ
একটা বিরাট উদার নৈতিক দেশ। এই দেশ অনেক কিছু অ্যালাউ করে জানেন তো, ডেমোক্রেটিক কান্ট্রি আফটার অল, হিউম্যান রাইটস আছে মানুষের, যদিও অত্যন্ত করাপ্ট কান্ট্রি, এক একজনের জন্য এক এক রকম আইন, সেটা আমরাও মানি। কিন্তু সমস্যা হল এত দুর্নীতি থাকলেও আমাদের দেশে কিছু মানুষ আছে যারা আইন কানুন মেনে চলে, ভদ্রতা মেনে চলে। এর উল্টো দিকে আছে কিছু মানুষ যেমন আপনি, ভদ্রতার মুখোশ পরে জওয়ানদের খুন করলেন, দেশের সব থেকে এফিশিয়েন্ট অফিসারকে খুন করালেন, চাঁদনী চকের মতো জায়গায় ব্লাস্ট করালেন। এবার আপনার জন্য হিউম্যান রাইটস কি বলবে তার জন্য অপেক্ষা করে বসে থাকলে তো আমাদের চলবে না। আপনার বাপেরা মিডল ইস্টে মেয়েদের ঘর থেকে টেনে বের করে এনে খোলা বাজারে বিক্রি করে দেয়, আর আপনাদের মতো লোকেদের থেকে, আপনাদের মতো শুয়োরদের থেকে আমাদের শিখতে হবে কোনটা অসভ্যতা আর কোনটা অসভ্যতা নয়। আনিস
আনিস একটা যন্ত্র নিয়ে ইয়াসমিনের ঘরে প্রবেশ করল। কয়েক মিনিটের মধ্যে ইয়াসমিনের তীব্র আর্তনাদ শোনা গেল এ ঘর থেকে। ইয়াসমিনের পায়ের একটা আঙুল কেটে নেওয়া হয়েছে। ঘরের সাদা মার্বেলের মেঝে ভেসে যাচ্ছে রক্তে। জ্যোতির্ময় চোখ বন্ধ করে বসে রইলেন। তুষার মন দিয়ে সিগারেটটা শেষ করে তারপর বললেন,
আপনাদের ক্যাম্পগুলোতে এগুলো শেখানো হয়তো না, যন্ত্রণা সহ্য করা?
এর থেকে বেশি আপনারা আর কি করতে পারেন? ইয়াসমিন কোনোদিন কোনো ক্যাম্পে যায়নি, ওকে ছেড়ে দিন, নইলে কিন্তু এর ফল ভালো হবে না।
ইসলাম আপনাদের শিখিয়েছে মানুষ খুন করতে? ইসলাম কোথায় বলেছে একটু বলুন তো। দেশে নিরীহ মানুষদের মেরে আপনারা জিহাদ করবেন?
বাইরে থেকে একজন দরজা নক করল। তুষার ঘর থেকে বেরোলেন। ডিফেন্স মিনিস্টার ফোন করে আবার আপডেট জানতে চাইছেন। তুষার শান্তভাবে বললেন,
ওরা শ্রীনগর এয়ারপোর্টে ল্যান্ড করতে চেয়েছিল, করানো হয়েছে, মহিলা এবং শিশুদের ছেড়ে দিতে বলা হয়েছিল, রাজি হয়নি স্যার।
রাজি হয়নি মানে কি? মেক ইট হ্যাপেন।
দাবি দাওয়া না জানালে আমার কি করণীয় বলুন স্যার?
রেস্কিউ টিমকে বলুন ইমিডিয়েটলি অপারেশনে নামতে।
এর মধ্যে যদি ওরা আফসানা সাইদকে মেরে ফেলে?
দেন হোয়াট শুড উই ডু?
ওরা নার্ভ গেম খেলতে চাইছে স্যার, আমাদেরও খেলতে দিন।
কি বলছেন নাকি আপনি? আপনার মাথা ঠিক আছে? এখন খেলার সময়?
তাহলে কি করবো আপনি ডিসিশন নিন স্যার।
এখন রাখুন, আমি পরে ফোন করছি।
ফোনটা কেটে গেল। তুষার ফোনটা ছুঁড়ে মারলেন। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে জোর পায় জ্যোতির্ময়ের ঘরে ঢুকে জ্যোতির্ময়ের মুখে প্রবল জোরে একটা ঘুষি মেরে বললেন,
তোর মতো ফান্ডামেন্টালিস্টদের খোলা মাঠে দাঁড় করিয়ে গুলি করে মেরে দেওয়া উচিত।
জ্যোতির্ময়ের নাক থেকে গলগল করে রক্ত বেরোনো শুরু করল। তুষার চেয়ারটা টেনে পায়ের ওপর পা তুলে রাগী গলায় ফিস ফিস করে বললেন,
নো সিম্পথি ফর ইউ। শুনছেন গপ্প মিরে ঠেকের আজকের গপ্প, অভিক অর্জুন দত্তর ব্লু ফ্লাওয়ার ১ দ্বিতীয় এবং শেষ পর্ব। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। Subscribe to my official channel and do not forget to click on the bell icon for notifications. Tahole baki ta shona jak.
Raat 12ta. Srinagar airport e plane ta daariye royeche. Plane er bhitore shobai ke ekta jaygay jodo kora hoyeche. Mirza ekta uttadhunik rifle niye ghurchen plane er bhitore. Plane er engine bondho. একটা বিশ্রী গন্ধ ভাসছে বিমানের ভেতর। কারো কারো নার্ভাস ব্রেকডাউন হয়েছে। এয়ারপোর্টে বাকি বিমানদের অবতরণ আপাতত বন্ধ রাখা হয়েছে। বীরেনকে পাইলট কেবিনে নিয়ে রাখা হয়েছে আফসানার সঙ্গে। বীরেন প্রথম দিকটায় প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েছিল। শ্রীনগর নামার পর থেকে তার বারে বারে মনে হচ্ছিল সম্ভবত আর বেঁচে ফেরা হবে না। মির্জা কেবিনের ভেতরে এসে আফসানাকে বলল,
দাবি জানতে চাইছে গভর্নমেন্ট।
আফসানা ঠোঁটে লিপস্টিক লাগাতে লাগাতে বলল,
হাসান সাহেবের সাথে কথা বলবার ব্যবস্থা করতে হল।
জি ম্যাডাম।
আশা করি যাত্রীরা কেউ বুঝে উঠতে পারেননি যে আমি তোমাদের সঙ্গে মিলে আছি।
মির্জা হেসে বীরেনের দিকে তাকালেন।
একমাত্র ও ছাড়া।
ও ও তো আমাদেরই সিক্রেট এজেন্ট। কাশ্মীর ব্লাস্ট, চাঁদিচক ব্লাস্টের মূল পান্ডা তো ওই, তো ও জানলে ক্ষতি কি?
বীরেন চমকে আফসানার দিকে তাকাল। আফসানা বলল,
চমকে ওঠার কি আছে? তুমি জাস্ট ভাবো তো, এই দুই দেশের ঝামেলার সুযোগ নিয়ে আমাদের মতো কত লোক করে কমে খাচ্ছে। তুমি জানো কি ইন্ডিয়া পাকিস্তানের কত টাকা শুধু ডিফেন্সের জিনিস কিনতে খরচ হয়? আর কি ভাবো তুমি, এইসব কেনাকাটায় তোমাদের পলিটিশিয়ানরা সেন্ট সেজে বসে থাকে?
আপনাকে পাকিস্তান মারতে চেয়েছে, তারপরেও আপনি? আফসানা এবং মির্জা দুজনেই হো হো করে হেসে উঠলেন। আফসানা বলল,
ওসব তো নাটক, ওগুলো না করলে ইন্ডিয়া আমাকে শেল্টার দিত? ইন্ডিয়া পাকিস্তান লড়াই তো আজব সার্কাস আসলে। এখানে পাকিস্তানের এগেনস্টে কিছু বললে স্বাভাবিকভাবেই আমাকে ইন্ডিয়ানরা পূজো করতে চলে আসবে, নিজেদের থেকেও বেশি ভরসা করবে, এটা ন্যাচারাল তাই না?
বীরেনের মাথা কাজ করছিল না, সে চুপ করে বসে থাকল। মির্জা বেরিয়ে গেলেন কেবিন থেকে।
আপনারা আমাকে কেন টার্গেট করেছেন জানতে পারি?
নিশ্চয়ই কারণ আছে, কারণ ছাড়া আমরা কিচ্ছু করি না। দেখো সব কিছু মিটে গেলে যখন আবার তোমার দেশের আতিথেয়তা গ্রহণ করব, বিভিন্ন বলিউডের শোতে চিফ গেস্ট হয়ে যাব, তখন কি কেউ স্বপ্নেও ভাবতে পারবে আসলে এই দেশে থেকে আমি ঠিক কি করছি? সবকিছুরই কারণ থাকে বীরেন, নাথিং হ্যাপেন্স উইদাউট এ রিজন।
মির্জা সুমন ওদের কি হবে?
আফসানা বীরেনের কথার উত্তর না দিয়ে আবার ঠোঁটে লিপস্টিক লাগাতে শুরু করল। বীরেন সামনের জানলা দিয়ে বাইরের দিকে তাকাল। বেশ খানিকটা দূর থেকে গোটা চত্বরটা আলোয় ছয়লাভ করে দেওয়া হয়েছে, ভারতীয় আর্মি ঘিরে রেখেছে গোটা জায়গাটা। বাইরে বৃষ্টি নেমেছে। বীরেন ভাবতে চেষ্টা করল, ঠিক এই সময়টায় তাদের বাড়িতে হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে, পাশের বাড়ির বাবলুদা মদের ঠেক থেকে এসে হয়তো বাড়ির সামনে চেঁচিয়ে গান জুড়েছে। নিশ্চয়ই বাবলুদার বউ বাড়ির ভেতর থেকেই জোরে জোরে চিৎকার করতে শুরু করেছে। বোনের ঘরের আলো নিভেছে, কিন্তু বোন নিশ্চয়ই ঘুমোয়নি, লুকিয়ে লুকিয়ে ফেসবুক করছে বা গেম খেলছে। নিজের অজান্তেই চোখের কোণ ভিজে উঠল বীরেনের। দু তিন দিনের মধ্যে তার জীবনের সবকিছু এভাবে উলট পালট হয়ে যাবে সে কোনোদিন স্বপ্নেও ভেবেছিল? সুমন একটা প্লেট নিয়ে কেবিনে ঢুকল। আফসানাকে বলল,
এখানে কয়েকটা স্যান্ডউইচ আছে, খেয়ে নিন ম্যাম।
আফসানা বীরেনের দিকে তাকালেন,
না একটা স্যান্ডউইচ না,
আমার খিদে নেই।
সুমন রিভলভার দিয়ে বীরেনের মাথায় একটা টোকা দিয়ে বলল,
এই নাটকবাজি মারাস না, যেটা করতে বলা হচ্ছে করে যা। তোমার লজ্জা লাগে না এই দেশে থেকে এই দেশেরই ক্ষতি করছ?
সুমন বসে পড়ল হাঁটু গেড়ে বীরেনের সামনে, ফিস ফিস করে হিংস্র গলায় বলল,
এই প্রশ্নটাই আমি কবে থেকে চাইছিলাম যে আমাকে কেউ জিজ্ঞেস করুক। থ্যাংক ইউ সো মাচ। শোন, যাদের প্রতিদিন শুনতে হয় তুমি বাঙালি না মুসলমান, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের দিন শুনতে হয় কিরে কাকে সাপোর্ট করছিস, মুসলিম হলেও হিন্দু সেজে নাম ভাঁড়িয়ে ঘর ভাড়া নিতে হয়, ওই যাদের তোরা বলিস ছেলেটা মুসলিম হলেও ভালো, এই দেশটা তাদের কোনোদিন ছিল না, হবে না, হতে পারে না।
বীরেন আর কিছু বলল না, শুধু বুঝল যে এসব কুকীর্তির জন্য এই যুক্তিগুলো যে নেহাতি ছেঁদ এই কথা এখন না বলাই শ্রেয়। রাত 12:30, খান কলকাতা এসেছে। তুষার মাথুর এবং খানকে সঙ্গে নিয়ে বসেছেন। তুষার ইলেকট্রিক কেটলিতে জল গরম করতে দিয়েছেন, তিনি সবসময় সঙ্গে করে টি ব্যাগ নিয়ে ঘোরেন। জল গরম হলে চা নিয়ে বসলেন। বাইরে বৃষ্টি থেমেছে। মাথুর উত্তেজিতভাবে বলল,
স্যার হাসানের বাংলাদেশের পাসপোর্ট পাওয়া গেছে এবং সেটা দেখে যা বোঝা যাচ্ছে উনি বাংলাদেশ হয়ে পাকিস্তান, ইন্দোনেশিয়া, আফগানিস্তান এবং একবার ইরাকও গেছেন, মানে বাংলাদেশ থেকে উনি ইজিলি বেরিয়ে যেতেন। ওখানকার ঠিকানা দেওয়া আছে নোয়াখালীর, বাংলাদেশে আমাদের ইন্টেলিজেন্সকে জানানো হয়েছে।
তুষার টি ব্যাগ জলে ডিপ করতে করতে বললেন,
তোমাদের বিএসএফ কি বলছে? এতবার বর্ডার পার করে গেছে এসেছে, একবারও ধরতে পারল না?
মাথুর খানের দিকে তাকাল। খান পেপারওয়েট নিয়ে খেলছিল, বলল,
ভারত বাংলাদেশ বর্ডার নিয়ে যত কম বলা যায় তত ভালো, এখনো প্রচুর লুপহোলস আছে।
খান, একচক্ষু হরিণের গল্প জানা আছে? সেই যে হরিণের একটাই চোখ, আর হরিণ সেই চোখটা বনের দিকে রেখে জল খাচ্ছিল, ভেবেছিল বাঘ বন থেকে আসবে। আসলে দেখা গেল বাঘটা জলে সাঁতার কেটে এসেছিল। আমাদের হয়েছে সেই অবস্থা, পাকিস্তান বর্ডার নিয়ে মাথা খারাপ করে ফেলছি, অথচ একবারও আমরা বুঝতে পারছি না বাংলাদেশ থেকে কিভাবে অনুপ্রবেশ হয়ে যাচ্ছে।
করাপ্ট পলিটিশিয়ানস, ওরা চলে আসছে আর দেখা যাচ্ছে দু মাসের মধ্যে বার্থ সার্টিফিকেট হয়ে যাচ্ছে।
ভোটের জন্য দেশের ইন্টারনাল সিকিউরিটির সঙ্গে কম্প্রোমাইজ করা হচ্ছে বা হয়েছে এর আগেও, মানি ইনভলভড সবই মানছি, কিন্তু দেশের বাইরে থ্রেট নিয়ে কি ভাববো? দেশের ভেতরেই মধ্যবিত্ত পঞ্চাশোর্ধ এক সো কল্ড ভদ্রলোক আমাদের ইন্টেলিজেন্সকে ফাঁকি দিয়ে আধার ডেটা হ্যাক করেছে, ইন্টারনাল সিকিউরিটিকে বোকা বানিয়ে শায়কের আই কার্ড নিয়ে একটা ছেলেকে ক্যারিয়ার হিসেবে ইউজ করে কাশ্মীরে, দিল্লিতে ব্লাস্ট করিয়েছে, মুম্বাইতেও করাতো, কানের পাশ দিয়ে বেরিয়েছে, অ্যান্ড নাও হি হ্যাজ হাইজ্যাকড আ ব্লাডি প্লেন। কি ডিমান্ড, কি প্ল্যান, কিছুই তো বুঝতে পারছি না।
স্যার, ওই ছেলেটা মানে যাকে ক্যারিয়ার হিসেবে পাঠানো হয়েছিল, ইজ হি রিয়েলি ক্লিন? What do you think?
Yes, he's clean.
আমি কথা বলেছি আর ছেলেটার বাড়ি ঠিকুজি গোষ্ঠী সার্চ হয়ে গেছে। নির্বিবাদ ছেলে এখনো বেকার, পাড়ার মোড়ে আড্ডা দেওয়া ছাড়া আর কোনো দোষ নেই। ডিফেন্সের এক্সামে ওকে আমাদের লোকজন ছেঁটেছিল, ওরা ওকে পছন্দ করেছিল, সিম্পল।
মাথুর কিছু একটা বলতে যাচ্ছিলেন এমন সময় তুষারের ফোন বেজে উঠল। তুষার ফোনে স্ক্রিনটা দেখে বললেন,
রেহান।
ফোনটা স্পিকার মোডে রাখলেন।
বলো রেহান, আপডেট দাও।
হাসান মাকসুদের সঙ্গে কথা বলতে চাইছে, ভিডিও কলিং করাতে বলছে, আধ ঘন্টা সময় দিয়েছে, নইলে বলেছে এক একজন করে মারতে শুরু করবে। প্লেনে 10টা বাচ্চা আছে, আগে ওদের মারবে বলেছে।
ওকে, ওদের কাছে কাল ভোর অবধি সময় চাও। বলো, হাসানের বয়স হয়েছে, উনি টায়ার্ড ফিল করছিলেন, এখন শুয়েছেন।
স্যার, এদিকে আরো প্রবলেম হয়েছে, শ্রীনগরে একটা আর্মি ক্যাম্পে হামলার চেষ্টা হয়েছিল, দুজন ছিল, দুজনই স্পট।
তুষারের কপালে বিন্দু বিন্দু ঘাম জ্বলতে শুরু করল। মাথুরের দিকে তাকালেন। কয়েক সেকেন্ড পর তুষার বললেন,
আর্মি বুঝে নেবে ওদের, আপাতত এয়ারপোর্টেই নজর দাও, দে আর ডেঞ্জারাস, তুমি সময় চাও কাল ভোর 6টা অবধি।
ফোন কাটলেন তুষার। প্রায় সঙ্গে সঙ্গে দিল্লি থেকে ফোন আসতে শুরু করল। তুষার ধরলেন,
বলুন স্যার।
কি আপডেট তুষার?
স্যার, ওরা হাসানের সঙ্গে কথা বলতে চাইছে।
তো বলো, প্রবলেম কি আছে?
স্যার, আমরা কাল ভোর অবধি টাইম চেয়েছি।
কেন, এখন কি প্রবলেম?
থার্ড ডিগ্রি দিতে হয়েছিল স্যার, এখন।
হোয়াট, হু গেভ ইউ পারমিশন ফর দিস? আমি কিছু জানি না, ওরা যা চায় এখনই মেটাও, কোনো রিস্ক নেওয়া যাবে না। পিএম সাহেব স্টেটস থেকে বারবার আপডেট জানতে চাইছেন, তোমার কাছে 15 মিনিটস আছে তুষার, ক্লিন দিস মেস আপ, আর না পারলে বলো, আমি অন্য পথ দেখছি।
ফোনটা কেটে গেল।
ব্লাডি রাস্কেলস, they have absolutely no idea what we are dealing with here, kintu amra to sarkari chakor, let's just follow the orders.
Sir, hasaner mukhe rokto chilo, clean kore medicine deya hoyeche, apni kotha bulie din, ja hoy hobe.
Tushar uttor dilen na, chai chumuk diye dekhlen cha thanda hoye geche. Jyotirmoy kacher moddhe diye Yasmin ke dekhchilo, pae bandage kore diye geche, ওষুধও পড়েছে, এখন মেঝেতে শুয়ে আছেন ইয়াসমিন। জ্যোতির্ময়ের ফার্স্ট এড করা হয়েছে, ঘর ভর্তি ওষুধের গন্ধ। ঘরে ঢুকল খান।
কেমন আছেন?
খান চেয়ারে বসল।
কে, আপনিও কি মারধর করতে এসেছেন?
আমার নাম আশরাফ খান।
দিল্লি চাণক্যপুরি বসন্ত বিহারে রিসেন্টলি একটা ফ্ল্যাট কিনেছেন, স্ত্রী আর বোন সেখানে থাকে, মা গ্রামের বাড়িতে সিকান্দ্রাবাদে থাকেন, আপনার এক ভাই স্কুলে পড়ার, নাম ফেরদৌস খান, ঠিক তো?
একদম ঠিক।
একজন মুসলমান হয়ে আপনি এদেশের জন্য কাজ করছেন, লজ্জা করে না আপনার?
একজন হিন্দু হয়ে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করে দেশবিরোধী কাজ করেন, আপনার লজ্জা লাগে না তো? আমার কেন লাগবে?
আমি যা ইচ্ছে হতে পারি, আমার সে ব্যক্তি স্বাধীনতা আছে।
সে তো এই দেশে, মিডল ইস্টের কোনো কান্ট্রিতে মুসলমান ফ্যামিলিতে জন্ম নিয়ে একবার খ্রিস্টান হয়ে দেখবেন তো,
তখন না হয় আপনার ব্যক্তি স্বাধীনতার গল্প শুনব।
এই দেশ মুসলিমদের তাদের মতো করে বাঁচতে দিচ্ছে না। আপনার মনে হয় না প্রতি মুহূর্তে দমন পীড়ন চলছে আমাদের ওপর?
তো আপনার কি, আপনি কি হাতিমতাই? আপনি তো ব্রাহ্মণ পরিবারের ছেলে, কনভার্টেড মুসলিম।
এই উপমহাদেশের কোনায় কোনায় কনভার্সন আছে, আপনার ফ্যামিলি ইতিহাস দেখুন। হয়তো আপনার ফ্যামিলিও আগে হিন্দুই ছিল।
সরি বস, আমাকে বর্তমান নিয়ে এতটাই ব্যস্ত থাকতে হয় যে অতীতে কি হয়েছিল, বাবার কি করেছিল, ইব্রাহিম লোদীর হারেমে কতগুলো মেয়ে মানুষ ছিল তা নিয়ে আমি একটুও চিন্তিত নই। দেখুন জ্যোতির্ময়বাবু কিংবা হাসান, আপনাকে আমি খুব ভালো করে একটা কথা বোঝাই, আমার মগজ ধোলাইয়ের চেষ্টা করবেন না, একদম করবেন না। আমাকে আমার চাকরিটা করতে দিন। আর বাই দ্য ওয়ে, আমি বিশ্বাস করি না কোনো একটা দুটো পলিটিক্যাল পার্টির জন্য এই দেশটা আর আমার থাকবে না। আপনি টেগোরের দেশের লোক, আপনার অন্তত টেগোরে ভরসা রাখা উচিত ছিল।
কি করব? ভরসা? বাহ, ভালো কথা বলেছেন তো। গুজরাটে যখন একটি গর্ভবতী মেয়ের পেটে ওরা তরোয়াল চালিয়েছিল তখন আপনি কোথায় ছিলেন? কাশ্মীরে যখন বাড়ি থেকে মেয়েদের বের করে নিয়ে গিয়ে ধর্ষণ করা হতো তখন আপনি কোথায় ছিলেন?
কিংবা ডাইনোসররা যখন অবলুপ্ত হয়ে যাচ্ছিল তখন আমি কোথায় ছিলাম, তাই না? মগজ ধোলাইটা কিভাবে হলো আপনার, কে করেছে, এত ইন্সপিরেশন পেলেন কোত্থেকে? আচ্ছা, কি লাভ হয় বলুন তো এসব করে? হিরো হওয়া যায়, সত্যি কি হওয়া যায়? এই যে লাদেন, বিরাট আনন্দে টুইন টাওয়ার্স ভাঙল, সেই তো কুকুরের মতো মরতেই হলো। যাকে, কাজের কথায় আসি, বলুন কি চান?
আমি চাই না, কাশ্মীর চায়।
পাকিস্তানে যাবেন? কি দেবে পাকিস্তান কাশ্মীরকে? ওপারের কাশ্মীরের সঙ্গে কখনো এপারের কাশ্মীরের তুলনা করেছেন?
আজাদই চাই, আজাদ কাশ্মীর চাই, আর্মির পাহারা চাই না, স্বাধীনতা চাই, মায়েদের ইজ্জত ফেরত চাই।
ওকে ওকে, বুঝলাম। তা কতদিন আজাদি ধরে রাখতে পারবেন? লস্করের জানোয়ারগুলো যখন আম কাশ্মীরিদের ঘর থেকে মেয়েদের টেনে নিয়ে যাবে তখন বাঁচাতে আসবেন তো?
সেটা আমরা বুঝে নেব।
বেশ, তাই হোক, বুঝে নেবেন। কিন্তু আপনি তো মশাই বাঙালি ব্রাহ্মণ, আপনার হঠাৎ কাশ্মীরের জন্য অন্তরাত্মা এমন কেঁদে উঠল কেন?
জ্যোতির্ময় এ কথার উত্তর দিলেন না। খান পকেট থেকে মোবাইল বের করে রেহানকে ফোন করল। রেহান ফোন ধরল, খান বলল,
কানেক্ট করো, কথা বলুক।
খানিকক্ষণ পরে খানের মোবাইলে মির্জার মুখ ভেসে উঠল।
কেমন আছেন স্যার?
বাচ্চার মহিলাদের ছেড়ে দাও। কোনো কিন্তু নয়, যা করতে বলছি তাই করো, সকালে ফোন করব আমি।
ফোনটা রেখে দিল খান। জ্যোতির্ময় খানের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বললেন,
আপনাদের তুষার স্যারকে বলে দিন আর 15 মিনিটের মধ্যে এখান থেকে বের করে আমার ওয়াইফকে হসপিটালাইজ না করা হলে হেলি রোডের ফ্ল্যাটে ওর ফ্যামিলির আর একটা মানুষও বেঁচে থাকবে না, এটা আমার শপথ। আপনি এখন আমায় ঘুমোতে দিন, খোদা হাফেজ।
খান চিন্তিত মুখে দাঁড়িয়ে রইলেন। আফসানা প্রচন্ড রেগে মির্জার দিকে তাকালো।
ব্যাস হয়ে গেল?
কি হয়ে গেল?
আমি তো এই ভয়গুলোই পাই। আমাদের কি কথা ছিল, হস্টেজদের ছেড়ে দেওয়ার কথা একবারও হয়েছিল, তার মানে উনি ভাঙছেন?
হতে পারে, কিন্তু এক্ষেত্রে উনি যা বলবেন আমি তাই করব।
আফসানা জানলা দিয়ে বাইরের দিকে আঙুল দেখিয়ে বলল,
এই দেখো কিভাবে আর্মি চারিদিকে এসে জড়ো হয়েছে, আমাদের উল্টোটা করা উচিত, মহিলা শিশুদের রেখে বাকিদের ছেড়ে দি চলো, এতজন পুরুষের মধ্যে হঠাৎ কেউ বাহাদুরি দেখালে বিপদটা বেশি।
মির্জা চিন্তিত মুখে উঠে কেবিনের বাইরে গেলেন। বীরেন বলল,
আমাকে ছেড়ে দিন ম্যাম, আমি আর পারছি না, বিশ্বাস করুন।
তাই নাকি? তোমাকে ছেড়ে দেব আর তুমি বাইরে বেরিয়ে বলবে আফসানা এদের সঙ্গে যুক্ত আছে, তাই হয় নাকি?
আপনি সব পুরুষ যাত্রীদের ছেড়ে দেবেন আর আমাকে রেখে দেবেন, সেটা হলে ওদের সন্দেহ হবে না?
হবে না, বরং ওরা বুঝবে তুমি আমাদেরই লোক।
আপনাদের লোক? তা হবার কোনো ইচ্ছেই আমার নেই। টেররিজম যাদের জীবনের মূল মন্ত্র, মানুষ মারা যাদের জীবনের লক্ষ্য, তাদের আমি মানুষ বলে মনেই করি না। আর আপনি, যত কম বলা যায় ততই ভালো, আপনার মতো মানুষেরা মানবতার শত্রু,
দেশের জন্য যাদের লড়তে হয় তারা মানবতার শত্রুই হয়। যে আমেরিকানদের তোমরা পূজো করো, সেই আমেরিকানরা যখন হিরোশিমা নাগাসাকি করলো তখন তো কেউ কিছু বললো না, কারণ যে শক্তিশালী সেই ঠিক, বাকি সবাই ভুল। ইন্ডিয়া এখন শক্তিশালী, বাকি বিশ্বের আড়ালে কাশ্মীরিদের ওপর অত্যাচার করছে, ইন্ডিয়া ঠিক, এভাবে তো চলতে পারে না।
আর পাকিস্তান ঠিক, দন্তুর মতো লুকিয়ে এসে নিরীহ মানুষদের মেরে বাহাদুরি নেওয়া খুব বীরত্বের কাজ বুঝি। আর যে এত বড় বড় কথা বলছেন, ভেবেছেন আমরা কিছুই জানি না? আপনাদের দেশের অধিকাংশ মানুষ না খেতে পেয়ে থাকে, আপনাদের নেতারা ব্যস্ত থাকে অস্ত্র কিনতে, ইন্ডিয়ার এগেনস্টে কনস্পিরেসি করতে।
সে তোমাদের দেশের নেতারাও তাই করে, পাবলিককে বোকা বানিয়ে রাখার জন্য ইন্ডিয়া পাকিস্তান তাস তুলে ধরে। ভোটের আগে একটা কারগিল, একটা 26/11 করে দিতে পারলেই ব্যাস, বেকারত্ব, না খেতে পাওয়া, গ্রাম কি গ্রাম বিনা ইলেকট্রিসিটিতে চলা, সব ঢাকা পড়ে যায়। ভেবো না এগুলো আমি জানি না, আমরা সব জানি, কিন্তু আমাদের জন্য কান্ট্রি ফার্স্ট, দেশের ইন্টারেস্টের জন্য যত দূর যাওয়া দরকার আমি যেতে রাজি।
দরজা খুলে সুমন ঢুকল, বোঝাই যাচ্ছিল বেশ রেগে আছে। আফসানাকে বলল,
এটা কি হচ্ছে? এটা তো কথা ছিল না, আমার বাবা যা বলেছে তা হচ্ছে না কেন? শিশু আর মহিলাদের কেন ছেড়ে দেওয়া হচ্ছে না?
কারণ এই সিচুয়েশনে আমি যা বলবো তাই হবে। তোমার বাবার মতন ইন্ডিয়ান পুলিশের আতিথেয়তা নিচ্ছি না বলে।
সুমন হাতের রাইফেলটা আফসানার মাথায় ঠেকাল,
এই
পরক্ষণে নামিয়ে নিল। আফসানা হাততালি দিলেন জোরে জোরে,
গুলিটা একবারে চালিয়েই দাও, আমার কিছু হলে তোমাদের আর এখান থেকে বেরোতে হবে না।
বাবা যা বলেছে তাই হবে।
না, আমি যা বলবো তাই হবে।
মিনি শুয়েছিল কিন্তু কিছুতেই ঘুম আসছিল না। যে জেঠুকে সে ছোটবেলা থেকে একভাবে দেখে এসেছে, যে লোকটার কোলে পিঠে মানুষ হয়েছে, তারই সম্পূর্ণ অন্য রূপ তাকে একবারে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। একটা লোক পরিবারের সকলের সাথে এতটা অভিনয় করে একই ছাদের তলায় থাকতে পারে? মাঝে মাঝে জেঠু থাকত না, তাদের বলে যেত ঘুরতে যাচ্ছে। বাবা কাকা আক্ষেপ করে বলতো, দাদার লাইফটা কত ভালো, একা মানুষ, কোনো পিছুটান নেই, যেদিকে ইচ্ছে চলে যেতে পারে। লোকটা যে আসলে কোথায় যেত? মিনির মাথা ঝাঁ ঝাঁ করছিল, মোবাইলে চার্জ ছিল না, ওর ফেসবুক খুলতে ইচ্ছে করল। বিছানা থেকে উঠে মিনি কম্পিউটারটা অন করল, ফেসবুক ছেয়ে গেছে প্লেন হাইজ্যাকের খবরে। কেউ প্রার্থনা করছে, কেউ সন্ত্রাসবাদীদের গালাগালি করছে, বিভিন্ন তর্জা চলছে নানান লোকের বলে। আফসানা সঈদের জন্য নানা রকম প্রার্থনা শুরু হয়েছে। একজন নারী যিনি ধর্মীয় বন্ধন ঠেলে রাষ্ট্রকে দূরে সরিয়ে রেখে মেয়েদের কষ্ট নিয়ে কলম ধরেছেন, তার এরকম অপহরণের ঘটনায় স্বভাবতই ইন্টারনেট উত্তাল হয়ে উঠেছে। মিনি স্ক্রোল করতে করতে দেখে যাচ্ছিল শুধু। মেহজাবিন অনলাইন ছিল, তাকে দেখে পিং করল।
এই বল, কিরে, সেই লিফলেটের ব্যাপারটাই সত্যি হলো তবে?
তাই তো দেখছি।
আমি কাউকে কিছু বলিনি, তুই কাউকে কিছু বলিসনি তো?
না না, টপ সিক্রেট, খেপেছিস।
কি বাজে ব্যাপার বলতো।
হ্যাঁ,
আফসানা সাইদের যদি কিছু হয় খুব খারাপ লাগবে রে, উনি আমার আইডল।
আমারও। চল আমি এখন কাটি, গুড নাইট।
ব্রাউজারটা বন্ধ করে মিনি কম্পিউটার শাট ডাউন করল। কয়েক সেকেন্ড সময় নিয়ে মেশিনটা শাট ডাউন হতেই হঠাৎ বিদ্যুৎ চমকের মতো তার একটা কথা মনে পড়ল। সে আবার মেশিনটা অন করল, বুট হচ্ছিল কম্পিউটারটা। মিনি ধৈর্য ধরে রাখতে পারছিল না, যতক্ষণ মেশিনটা অন হচ্ছিল মিনি ঘরের মধ্যে পায়চারি করা শুরু করে দিল। কম্পিউটার অন হতেই সে লাফিয়ে গিয়ে ব্রাউজার অন করে জিমেইল খুলল। যেটা খুঁজছিল সেটা পেতেই নিজের ঘর থেকে লাফিয়ে বেরিয়ে পাশের ঘরে ঢুকল। বাবা মা ঘুমোচ্ছিল, মিনি ওদের ডাকল,
তোমরা ওঠো, শিগগির ওঠো।
মিনির কথায় সোমেন আর অনিন্দিতা ধর্মর করে উঠে বললেন,
কি হলো,
কি হয়েছে রে? শোনো, আগের মাসের ঘটনা। জেঠু হঠাৎ করে আমার ঘরে এসে বললো একটা মেইল করতে হবে। আমার জিমেইলটা খোলাই ছিল, জেঠু তাড়াতাড়ি বসে মেইলটা করেই উঠে গেছিল। এই জাস্ট মনে পড়লো, আমি ভেবেছিলাম জেঠু হয়তো মেইলটা ডিলিট করে দিয়েছে, এখন দেখলাম করেনি। আসলে জেঠু ভাবতেই পারেনি এরকম একটা দিন আসতে পারে।
কি লেখা মেইল দেখতে পেলি?
লেখা আছে টিউলিপ ফোটার সময় হয়ে গেছে, আর গেছে ব্লু ফ্লাওয়ার এট জিমেইল অ্যাড্রেসে।
ওরা তো ফোন নাম্বার দিয়ে গেছে। এই আমার ফোনটা দে তো, এক্ষুনি ফোন করে জানাই।
সোমেন ফোন করলেন, কয়েক সেকেন্ড কথা বলে ফোনটা রেখে বললেন,
ওরা একটা মেইল অ্যাড্রেস পাঠাচ্ছে, মেইলের স্ক্রিনশটটা নিয়ে সেন্ড করতে বললেন।
সোমেনের ফোনে প্রায় সঙ্গে সঙ্গেই ইমেল অ্যাড্রেসের এসএমএসটা ঢুকল। মিনি ফোনটা নিয়ে নিজের ঘরে দৌড়ে গেল। মেইলের স্ক্রিনশটটা নিয়ে পাঠিয়ে কি মনে হলো, ব্লু ফ্লাওয়ার লিখে গুগল সার্চ করল মিনি। ব্লু ফ্লাওয়ার, আফসানা সাইদের প্রথম বইয়ের নাম। ইয়াসমিনকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য স্ট্রেচার এসে গেছিল, কয়েকজন নার্সও এসেছিলেন। জ্যোতির্ময় পাশের ঘর থেকে সেটা দেখছিলেন। হঠাৎ দেখলেন তুষার এসে কিছু বলছেন নার্সদের, নার্সরা ঘর ছেড়ে বেরিয়ে চলে গেলেন। তুষার পাশের ঘর থেকে এ ঘরে এসে জ্যোতির্ময়কে বললেন,
সরি হাসান, আপনার স্ত্রীকে হসপিটালাইজ করা গেল না।
গেল না মানে? কেন জানতে পারি?
আপনার সঙ্গীরা আপনার কথা শোনেনি, পুরুষদের ছেড়ে দিয়েছে, মেয়েদের ছাড়েনি, যেখানে উল্টোটা হওয়া উচিত ছিল। নিরীহ নারী আর শিশুদের আপনারা হস্টেজ করে রেখে দিলেন, সুতরাং।
জ্যোতির্ময় বিভ্রান্তের মতো তুষারের দিকে তাকিয়ে থাকলেন, যেন সে বিষয়টা বিশ্বাসই করতে পারছে না। তুষার জ্যোতির্ময়ের সামনে চেয়ারে বসলেন।
দ্রোণাচার্য আর একলব্যের গল্পটা জানেন তো? মানুষের বুড়ো আঙুলটা খুব ইম্পর্টেন্ট হাসান। এই যে আপনি এত ভালো ভালো ইনোভেটিভ বমগুলো বানাচ্ছেন, একবার ভাবুন তো, আপনার বুড়ো আঙুলটাই নেই, আপনি বানাতে পারতেন সেগুলো? তাছাড়া এই বুড়ো বয়সে বাঁ হাতের বুড়ো আঙুলটা না থাকা খুব একটা ভালো ব্যাপার হবে না। Will it be easy to clean your ass with both fingers, Mr. Hassan?
জ্যোতির্ময় কিছু বললেন না। তুষার উঠে বেরিয়ে গেলেন ঘর থেকে। কন্ট্রোল রুমে ঢুকতেই মাথুর উত্তেজিত গলায় বলল,
স্যার, মেয়েটা ফোন করেছিল, দ্যাট রিলেটিভ অফ হাসান মকসুদ।
মাথুর কম্পিউটার মনিটরের দিকে হাত দেখালো।
দেখুন স্যার, এই মেলটা করেছিল হাসান, সম্ভবত ভাবতেও পারেনি কেউ সন্দেহ করবে, ভাইজিও দেখেনি, এখন কি মনে হতে দেখতেই এটা পেয়েছে, আমাদের স্ক্রিনশট তুলে পাঠিয়ে দিয়েছে, মেলটাও ফরওয়ার্ড করেছে।
শাবাস, দিস ইজ গ্রেট। টিউলিপ, টিউলিপ ইজ আ কাশ্মীরি ফ্লাওয়ার। খান, হোয়াট ডু ইউ থিঙ্ক?
খানের ঘুম পেয়ে যাচ্ছিল বলে খান ব্ল্যাক কফি খাচ্ছিল, ক্লান্ত চোখে বলল,
স্যার, হ্যাকার লাগবে। রাইট, উই নিড টু নো হু দিস ব্লু ফ্লাওয়ার ইজ। আচ্ছা, আইটির কে আছে কলকাতায়?
পীয়ূষ গোয়েল বাড়িতে ঘুমোচ্ছে এখন।
গাড়ি পাঠিয়ে দাও, ফোন করো, আধ ঘন্টার মধ্যে এখানে হাজির করো।
খান উঠে ঘরের বাইরে গেল। মাথুর বলল,
স্যার, দ্য ম্যাটার ইজ গেটিং কমপ্লিকেটেড, আপনার মনে হয় না?
ওয়াই?
পাকিস্তানের ফরেন মিনিস্টার অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছেন স্যার, কাশ্মীরিদের উপর ভারত অনেক অন্যায় অবিচার করছে, রাষ্ট্রসংঘে ওরা নাকি এই নিয়ে ঝড় তুলবে, আফসানা সাঈদ পাকিস্তানের সম্পদ, তার কিছু হলে পাকিস্তান ছেড়ে কথা বলবে না, এটসেট্রা।
এমনই সম্পদ যে মহিলাকে নিজের দেশের ধর্মীয় ছাগলগুলোর জন্য বিভিন্ন দেশ বিদেশে পালিয়ে বেড়াতে হচ্ছে। গড ফরসেকেন কান্ট্রি, টেররিজম ছাড়া কিছুই শেখায় না।
শায়ক ডাউন হওয়ার আগে খানিকটা আঁচ করেছিলাম স্যার, যে দেশের আর্মি সে দেশের হাইকমান্ডের কন্ট্রোলে থাকে না, তাদের থেকে আর কি এক্সপেক্ট করা যায়।
শায়ক ওয়াজ অ্যান অ্যাসেট এন্ড দোজ বাস্টার্ডস কিলড হিম।
তুষারের ফোন বাজছিল, রেহান ফোন করেছে, তুষার ধরলেন।
বলো রেহান।
স্যার, কয়েকটা ইম্পর্টেন্ট ইনপুটস দেওয়ার জন্য ফোন করছি। ওরা তিনজন আছে, তিনজনই ঘোরাফেরা করছে, আফসানাকে পাইলট কেবিনে রাখা হয়েছে, সঙ্গে ওই ছেলেটিও আছে।
ওকে,
কোনো ইনস্ট্রাকশন স্যার?
সব শুটে রেডি রাখো রেহান।
রেহান অবাক হলেও সেটাকে বুঝতে না দিয়ে বলল,
ওকে স্যার, উইল কিপ ইউ আপডেটেড।
ইজ শ্রীনগর অলরাইট?
ফর নাও ইট ইজ স্যার, ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, কালকেও হবে, লাল চকে কাল প্রোটেস্ট র্যালি হতে পারে। ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে অনন্তনাগে বড় সড় ঝামেলা বাঁধবে, ন্যাশনাল ফ্ল্যাগ পোড়াতে পারে।
আপাতত এসব নিয়ে তুমি ভেবো না, আমি কাল যেতে পারি, না গেলেও তোমার উপর অনেকগুলো দায়িত্ব থাকবে, সো স্টে অ্যালার্ট।
কপি দ্যাট স্যার। জয় হিন্দ।
জয় হিন্দ।
খান হন্তদন্ত হয়ে ঘরে ঢুকল।
স্যার, পিয়ুষ।
তুষার দেখলেন পিয়ুষকে ঘরের জামা কাপড়ে তুলে নিয়ে এসেছে খান। রাত দেড়টা, মেজর জেনারেল অবস্থি গম্ভীর মুখে টহল দিচ্ছিলেন শ্রীনগর এয়ারপোর্টের লাউঞ্জে। রেহানকে দেখেই ডাকলেন। রেহান তুষারের সঙ্গে কথাবার্তার আপডেট দিল।
ওকে, এনিথিং এলস? লাল চকের ঝামেলার কথা জানিয়েছো?
হ্যাঁ স্যার, এখানেই কনসেন্ট্রেট করতে বললেন, আর বললেন শ্রীনগরটা আপাতত আর্মি দেখুক।
হ্যাঁ হ্যাঁ, তা তো হবেই, আর্মির তো এটাই কাজ, মার খাবে মরবে, আত্মরক্ষা করতে গেলে শুনবে আর্মি খারাপ। ড্যাম উইথ দিস সিস্টেম, রঙ্গনাথন কি যে করছে কিছুই বুঝতে পারছি না। একটা মাথা তো ধরা পড়েছে, এখনো ডিসিশন নিতে পারছে না কেন?
দিস কেস ইজ লাইক ক্যান্সার স্যার, কতটা যে স্প্রেড করেছে বুঝতে পারা যাচ্ছে না।
যাদের ছাড়া হয়েছে তারা সবাই এয়ারপোর্ট ছেড়ে গেছে?
না, বেরোতে দেওয়া হয়নি ফর সিকিউরিটি রিজনস, ভোরবেলা ছাড়া হবে। আর তাছাড়া কয়েকজনের ফ্যামিলি এখনো প্লেনে, তারা তো এমনিতেও কোথাও যাবে না।
আর সেই কখন প্যাসেঞ্জার লিস্টটা চেয়েছিলাম, তাড়াতাড়ি নিয়ে আসতে বলো।
রেহান পকেট থেকে ওয়াকি টকি বের করে প্যাসেঞ্জার লিস্টটা দিয়ে যাবার নির্দেশ দিল।
কাপুর, কাম ইন প্লিজ, কাপুর, কাম ইন কাপুর।
রেহান, ইউ আর ফ্রম কাশ্মীর, রাইট?
হ্যাঁ স্যার।
তোমার ভয় করে না? ওরা তো তোমাদেরই বেশি টার্গেট করে এখন।
হ্যাঁ স্যার, আম কাশ্মীরিদের মধ্যে যারা ইন্ডিয়ান আর্মিতে আছে তাদেরই বেশি টার্গেট করছে। ওরা চায় না আমাদের মধ্যে কেউ ইন্ডিয়ান গভর্নমেন্টে চাকরি করুক।
হ্যাঁ হ্যাঁ, তার পরিবর্তে রাইফেলধারী জেহাদি হোক। দিস হোল থিং ইজ আ জোক রেহান, ওরা কন্টিনিউয়াসলি প্রভোক করে যাবে, আর আমাদের দেশের এক একটা সরকার তাতে পার্টি এজেন্ডা অনুযায়ী রিয়্যাক্ট করবে। আমি তোমাকে বলছি, কাজের কাজ কিচ্ছু হবে না, গোটা দেশটা বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে আছে।
জানি স্যার, তাই তো আমার মতো কাশ্মীরিরা এখনো নিজেকে ইন্ডিয়ান বলেই মনে করে। যতই পলিটিক্যাল প্রভোকেশন থাকুক না কেন, সেটা ওপারে হোক কিংবা এপারে।
অবস্থি রিহানের কাঁধে হাত রাখলেন। রিহান কিছু একটা বলতে যাচ্ছিল, একজন ঘরে ঢুকে প্যাসেঞ্জার লিস্টটা তাকে দিয়ে গেল। রিহান লিস্টটা এগিয়ে দিল অবস্থির দিকে। তিনি লিস্টটা মন দিয়ে দেখলেন মিনিট পাঁচেক, তারপর বললেন,
রেহান লিস্টটা তুষাকে পাঠিয়ে দিও, ওর হয়তো এত কিছুর মধ্যে এটা মাথায় নাও থাকতে পারে।
ওকে স্যার।
মোবাইল বের করে ফটো তুলে রেহান ছবিগুলো তুষারকে পাঠিয়ে দিল। অবস্থি বললেন,
হাই প্রোফাইল লোকজনদের নিয়ে এই একটা সমস্যা, একজনের জন্য গোটা প্লেনটাকে।
আফসানা সাইদকে তো ওরা টার্গেট করবেই স্যার।
তুমি আফসানার লেখা পড়েছ?
সময় কোথায় স্যার, আপনি পড়েছেন?
হুম, লেখার কোয়ালিটি ট্র্যাশ, তবে সাবজেক্টগুলো যেহেতু অ্যান্টি পাকিস্তান, আমাদের দেশের লোক তাতেই খুশি।
চা খাবেন? আমার কাছে টি ব্যাগ আছে, আপনি চাইলে খাওয়াতে পারি।
রাত আড়াইটে জ্যোতির্ময়ের ঘরে ঢুকলেন তুষার। জ্যোতির্ময় চোখ বন্ধ করে বসেছিলেন, চোখ খুললেন না। তুষার জ্যোতির্ময়ের সামনে চেয়ারে বসলেন, টেবিলে তবলা বাজাতে শুরু করলেন। শব্দ শুনে জ্যোতির্ময় চোখ খুললেন, একবার ঘাড় ঘুরিয়ে ইয়াসমিনকে দেখলেন। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে শুয়ে পড়েছেন ইয়াসমিন।
চা খাবেন?
এখানে কি আমাকে পিকনিক করতে নিয়ে এসেছেন অফিসার?
না, একেবারেই না, কিন্তু যেহেতু আপনি আমার গেস্ট, তাই আপনি পিকনিক করবেন না কাবাডি খেলবেন সেটাও আমি ঠিক করব, রাইট?
আমি কিছু খাবো না।
আপনার ওয়াইফের উন্ড ইন্সপেকশন করা হয়ে গেছে, কাল সকালে হসপিটালাইজ করে দেওয়া হবে। ইন্ডিয়ায় ডেমোক্রেসি আছে, কি করি বলুন, আমরা চেষ্টা করলেও জিহাদিদের মতো তো হতে পারি না।
তা বটে, ক্যামেরার সামনে একজন সংখ্যালঘুকে আগুনে পুড়িয়ে দিতে পারেন, ডেমোক্রেসি আছে বটে, একটু বেশিই আছে।
কয়েকজন সেডিস্ট রাস্কেলের জন্য গোটা দেশবাসীকে দায়ী করাটা কি ঠিক? আমি নিজেই তো বিফ খাই, আমার তো কোনো প্রবলেম হয় না।
বিফ খান? ওয়াও, আপনি তো সেকুলারিজমের অ্যাম্বাসেডর।
হাতকড়ি না থাকলে আপনার সঙ্গে অবশ্যই আমি হাত মেলাতাম। রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বলতে পারবেন আপনি বিফ খান?
তার কোনো প্রয়োজন আছে কি? আমি কি খাবো না খাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, সেটা যেমন কেউ এসে বলে দেবে না, একইভাবে আমি আমার ভেতরের খবর কতটা দেখাবো বা দেখাবো না সেটাও আমার ব্যক্তিগত পছন্দের উপর নির্ভর করছে। বাদ দিন, আমি খানিকটা আপনার মানসিক অবস্থার বিশ্লেষণ করেছি, কয়েকটা পয়েন্ট যোগ করেছি নিজের থেকেই, ভুল হতেই পারি, বলি? ওকে, ধরে নিলাম আপনার চুপ করে থাকাটা সম্মতির লক্ষণ। শুনুন তবে, প্রথমত আপনি বাঙালি ব্রাহ্মণ পরিবারে জন্মেছেন। বাঙালি ব্রাহ্মণরা দক্ষিণ ভারতীয় বা উত্তর ভারতীয় ব্রাহ্মণদের মতো অতটা গোঁড়া না হলেও বিশেষ কিছু ক্ষেত্রে যথেষ্টই গোঁড়া। একজন মুসলিম মহিলার প্রেমে পড়লেন, বাড়িতে লুকিয়ে আলাদা সংসার করলেন, সে সংসারের কথা বাড়িতে বললেন কিন্তু আপনার মা মানলেন না কিছুতেই, বোধহয় সেই দুঃখেই মারা গেলেন ফ্রাস্ট্রেশনে। আপনি ধীরে ধীরে হিন্দু ধর্মের প্রতি বিরূপ ধারণা পোষণ করতে শুরু করলেন এবং একসময় এসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। কিন্তু ক্যাসিয়াস ক্লে যে শান্তির খোঁজে মোহাম্মদ আলী হয়েছিলেন, আপনার উদ্দেশ্য সেরকম ছিল না। আপনার ছিল রাষ্ট্রের প্রতি, নিজের পরিবারের প্রতি সীমাহীন রাগ, আর সেই রাগ আপনাকে ধীরে ধীরে একটা চক্রের মধ্যে প্রবেশ করালো।
চুপ করুন তো, কিছু না জেনে নিজের মতো করে এক গাদা কথা বলেই চলেছেন তখন থেকে, কিছু জানেন না আপনারা।
ঠিক আছে ঠিক আছে, আমি বুঝেছি আপনি আমাকে অনেক কিছুই বলতে চাইছেন না। জ্যোতির্ময় ভট্টাচার্য ওরফে হাসান মাকসুদ ওরফে মুজাম্মিল করিম,
জ্যোতির্ময় স্থির চোখে তুষারের দিকে তাকালো।
আপনার স্ত্রী ইয়াসমিন বেগম, শি ইজ ফ্রম নোয়াখালী, রাইট? নিজের বাড়ি দেখতে যাওয়ার অ্যাডভেঞ্চারে গিয়ে ওদেশেই ইয়াসমিন বেগমের সঙ্গে প্রেম করে বিয়ে করলেন। উনি তখন নিজে স্বামীর হত্যার কেসের মেন সাসপেক্ট অ্যান্ড আউট অন প্যারোল, তাই ইন্ডিয়া ভিসা দিল না। নিরুপায় হয়ে প্রথম পক্ষের সন্তানকে নিয়ে এদেশে অবৈধভাবে ঢোকার সময় বিএসএফ এর গুলিতে বাচ্চাকে হারালেন। বাচ্চাটি সৎকারও করতে পারলেন না। গুলি খাবার পর ওই পেট্রোপোল নো ম্যানস ল্যান্ডের বাদা বনে ছেলের লাশ ফেলে রেখে এদেশে চলে আসতে হয়েছিল। অতঃপর কলকাতার এক মুসলিম মহল্লায় ঘর নেওয়া এবং সুমনের জন্ম, আর একই সঙ্গে জন্ম ভারতবর্ষের প্রতি তীব্র ঘৃণার। বাড়িতে ছিলেন ঠিকই, কিন্তু এমনভাবে থাকতেন কেউ ঘুণাক্ষরেও বুঝতে পারেনি আসলে আপনি কি করে বেড়াচ্ছেন। এবারে ঠিক বলছি তো?
জ্যোতির্ময় দু হাতে মুখ ঢেকে বসে রইল। তুষার টেবিলে কয়েকটা টোকা মেরে বললেন,
ইন্ডিয়ান ইন্টেলিজেন্স মিস্টার হাসান মাকসুদ, দেড় ঘন্টার মধ্যে আপনার ঠিকুজি কুষ্টি বের করে নিয়েছি আমরা। এবার শুধু এটা বলুন, আফসানা সাইদের সঙ্গে আপনার যোগাযোগ হলো কি করে? কবে থেকে আমাদের বোকা বানিয়ে একসঙ্গে কাজ করছেন?
জ্যোতির্ময়ের শোক পলকের মধ্যে বিস্ময়ে পরিণত হল। তিনি বিস্ফারিত চোখে তুষারের দিকে তাকিয়ে রইলেন। রাত সাড়ে তিনটে, মির্জা এসে বীরেনকে বলল,
বাইরে যান, আমাদের কথা আছে।
বীরেন কেবিনের দরজা খুলে বাইরে গেল। মির্জা বলল,
বাচ্চাগুলোকে ছেড়ে দিলে ভালো হতো, ভীষণ কান্নাকাটি করছে, এভাবে ঝামেলা বেড়ে গেল।
বাচ্চারা কান্নাকাটি করে, তুমি এটা বুঝতে পারছো না? গভর্নমেন্ট এই বাচ্চাদের জন্যই আমাদের দাবি মানতে বাধ্য হবে।
আমরা তো এখনো আমাদের দাবি জানাতেই পারলাম না।
জানিয়ে দাও, বলে দাও শ্রীনগর জেল থেকে ওমর শেখকে ছেড়ে দিতে। পজিটিভ খবর পেলে সেফ প্যাসেজ চেয়ে তুমি, সুমন আর সাহিল বেরিয়ে যাও, আমি থেকে যাব মেয়ার বাচ্চাদের সঙ্গে। এক গাদা ইন্টারভিউ দিতে হবে, এই যা।
শুধু ওমর শেখকে ছেড়ে দিতে বলবো, আর হাসান সাহেবকে?
অবাস্তব কথা বলো না মির্জা, ইউ আর অ্যান ইন্টেলিজেন্ট ম্যান, উনি ফ্যামিলি শুদ্ধ ধরা পড়েছেন, আর তাছাড়া উনি নিজেই তো বলেছিলেন ওকে নিয়ে চিন্তা না করতে। আমাদের মধ্যে ডিল হয়েছিল উনি হাইজ্যাকিংটা করাবেন, আমি ওমর শেখকে ছাড়িয়ে নেব, তাহলে এখন আবার এত প্রশ্ন আসছে কেন?
উনি কিন্তু বাচ্চা আর মেয়েদের ছেড়ে দিতে বলেছিলেন।
সিচুয়েশন ওয়াইজ ডিসিশন চেঞ্জ হতেই পারে।
ওকে, আমি জানিয়ে দিচ্ছি। আর ওই ছেলেটার কি হবে?
এত বড় হাইজ্যাকিং হবে আর একটা লাশও পড়বে না তা কি হতে পারে? একমাত্র ওই আমার আসল পরিচয় জানে। আশা করি আর বলে দিতে হবে না কি করতে হবে।
জি।
আর আর ওই কি যেন নাম মাকসুদের ছেলে, ওকে বলে দাও বেশি বাড়াবাড়ি না করতে, নাহলে এরপরে যখন পাকিস্তান যাবে তখন স্রেফ জ্যান্ত কবর দিয়ে দেব।
আফসানার চোখ দুটো জ্বলন্ত, চোয়াল শক্ত।
সিরিয়াসলি?
ইয়েস স্যার, অনলি ওমর শেখ।
অ্যান্ড হু ইজ দিস ওমর শেখ?
লাস্ট ফেব্রুয়ারি কাশ্মীর টাইমসের এডিটর হুসেনকে মার্ডার করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছিল।
অবস্থি সঙ্গে সঙ্গে তুষার রঙ্গনাথনকে ফোন করলেন।
ইয়েস মিস্টার অবস্থি।
শুধু একজন ক্রিমিনালের জন্য এত বড় অর্গানাইজড হাইজ্যাকিং, ইজ ইট বিলিভেবল তুষার?
হি হ্যাজ এ হিস্ট্রি অবস্থি। আফসানা সাইদের এককালের হাজবেন্ড ওমর শেখ, মহিলা এক ঢিলে দুই পাখি মেরেছে।
মাই গুডনেস, ইউ নো হোয়াট, বাচ্চা আর মেয়েদের জন্য মুভ করতে পারছি না তুষার। আমরা যে কি হেল্পলেস সিচুয়েশনে আছি। বাই দ্য ওয়ে, প্যাসেঞ্জার লিস্টটা দেখেছো?
ওসব দেখে কি হবে, ছেড়ে দিয়েছে তো সবাইকে।
আজব ব্যাপার, পুরুষদের ছেড়ে দিয়েছে, মেয়েদের আটকে দিয়েছে।
আজবের কিছুই নেই, হাইজ্যাকাররা খুব বেশি জন নেই তো, ওরা পুরুষদের নিয়ে কোনো রিস্ক নিতে পারে।
আচ্ছা রাখছি, কিপ মি পোস্টেড। জয় হিন্দ।
জয় হিন্দ।
ফোনটা রেখে কিছুক্ষণ তুষার বসে রইলেন। মাথুর চেয়ারেই ঘুমিয়ে পড়েছে, টেবিলে মাথা রেখে শুয়েছে খান, পীয়ূষকে বাড়িতে ছেড়ে দিয়ে আসা হয়েছে। কি মনে হতে মোবাইলটা হাতে নিয়ে তুষার প্যাসেঞ্জার লিস্ট দেখা শুরু করলেন। কয়েক মিনিট দেখার পর ফিসফিস করে বললেন,
টিউলিপ ফোটার সময় হয়ে এসেছে। টিউলিপ,
তুষার জোরে জোরে পা ফেলে জ্যোতির্ময়কে যে ঘরে রাখা হয়েছিল সেই ঘরে এলেন। জ্যোতির্ময় চোখ বন্ধ করে বসেছিল। তুষার এসেই জ্যোতির্ময়কে এমন জোরে ঠেললেন যে জ্যোতির্ময় চেয়ার থেকে পড়ে গেলেন। তুষার ঝুঁকে পড়ে জ্যোতির্ময়ের কাঁধ ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বললেন,
টিউলিপ ফোটার সময় মানে কি বলো?
আমার কাজ হয়ে গেছে, আর বেঁচে থেকে কি হবে?
তুষার জ্যোতির্ময়ের মুখে জোরে একটা ঘুষি মারলেন। সামলাতে না পেরে জ্যোতির্ময় হুমড়ি খেয়ে মেঝেতে পড়ল। জামার হাতা গোটাতে গোটাতে তুষার ইন্টারোগেশন রুম থেকে বেরিয়ে অবস্থিকে ফোন করলেন।
যাদের প্লেন থেকে নামিয়েছে তারা এখনো বেরোয়নি তো? প্রত্যেকের বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন করানোর জন্য লোক পাঠাচ্ছি, তার আগে মেক শিওর নোবডি লিভস দি এয়ারপোর্ট প্রিমাইসেস। ডু ইউ কপি দ্যাট? নো ওয়ান।
ভোর 4:15, মাথুর এবং খান দুজনেই ঘুমোচ্ছে। মাথুর বেশ জোরে নাক ডাকছে। তুষার চেয়ারে সোজা হয়ে বসেছিলেন, উত্তেজনা নিয়ন্ত্রণ করার জন্য এক ধরনের প্রাণায়াম করবেন ভেবেছিলেন, কিন্তু হার্টবিট এতটাই বেড়ে যাচ্ছিল যে সেটুকুও করতে পারছিলেন না। ফোন বাজতে শুরু করল। তুষার দেখলেন দিল্লি থেকে কেউ ফোন করছে। ফোনটা ধরলেন।
তুষার, দিস ইজ দ্য প্রাইম মিনিস্টার স্পিকিং।
তুষার কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললেন,
ইয়েস স্যার।
আফসানা সম্পর্কে আপনারা শিওর?
100% স্যার।
ওমর শেখকে ছেড়ে দেওয়ার ডিসিশন নিয়েছে শুনলাম।
ইয়েস স্যার, ওদের সেফ প্যাসেজ দেওয়া হবে।
Still, the whole thing appears to be very illogical to me. আপনি বুঝতে পারছেন তুষার আমি কি বলতে চাইছি?
Understood, sir. Clear. তবে লজিক আছে। They have bigger plans.
এর থেকেও বড়?
Extremely sorry, sir. কিন্তু কনফার্ম হবার পরেই আপনাকে বলতে পারবো, এখনই বলা সম্ভব নয়।
ঠিক আছে, আমি আপনাকে এখন ডিস্টার্ব করছি না, বাট আমি জেগে আছি, কিছু হলে আমাকে জানাবেন।
Sure, sir. Jai Hind, sir.
Jai Hind, তুষার।
ফোনটা রেখে তুষার কাঠের টেবিলে ঠকঠক করে শব্দ করতে লাগলেন। খানের ঘুম ভেঙে গেল, মাথুর নাক ডেকে যাচ্ছিল।
খান, রেস্ট করে নাও অল্প, প্রয়োজন পড়লে আমি ডেকে নেব।
স্যার,
আপনি মনে হচ্ছে কোনো কিছুর জন্য অপেক্ষা করছেন।
হ্যাঁ খান, টিউলিপ ফোটার জন্য।
টিউলিপ গার্ডেন গেছো কোনোদিন খান? না স্যার, কোনোদিন যাওয়া হয়নি।
যেও ফ্যামিলিকে নিয়ে কোনোদিন যেও, পৃথিবীর সবচেয়ে সুন্দর বাগানগুলোর মধ্যে একটা। যখন সব ঝড় থেমে যাবে তখন যেও।
আপনি তো কবি হয়ে গেলেন স্যার।
জানলে হয়তো বিশ্বাস করবে না, বাট আই ইউজ টু রাইট পোয়েমস ওয়েন আই ওয়াজ ইয়াং। গ্রামে এক মেয়ের প্রেমে পড়েছিলাম, তাকে নিয়ে পাতার পর পাতা কবিতা লিখতাম। কবিতা এক অদ্ভুত জিনিস খান, প্রতিটা লাইনে কত আবেগ মাখা থাকে, সবাই লিখতে পারে না। এই বাঙালিরা খুব ভালো কবিতা লিখতে পারে। তুমি গীতাঞ্জলি পড়েছো খান?
ইয়েস স্যার।
সোনার খনি, অথচ টাগোরের দেশে লোক মানুষ মারবে, কি আনফর্চুনেট না?
দ্য হোল ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং স্যার। করাপ্ট পলিটিশিয়ানস, করাপ্ট পলিসির জন্য দিনে দিনে অসহিষ্ণুতা বাড়ছে। আমার বাবা
থামলে কেন বলো?
এই লাস্ট উইক আমার বাবা মসজিদ থেকে ফিরছিলেন, তিন চারটে ছেলে বাইকে করে যাচ্ছিল। বাবা টুপিটা ছিনিয়ে নিয়ে পালাতে পালাতে বলছে, এ বুড্ডে পাকিস্তান চালা যা। আমি মিসেসের থেকে শুনলাম, রাগ হচ্ছিল স্যার, তার থেকে বেশি দুঃখ হচ্ছিল। আমরা সাত পুরুষের ইন্ডিয়ান, এরকম কথা শুনতে হবে ভাবতেও পারিনি কোনোদিন স্যার। আমাদের চীনা দেশটা চেঞ্জ হয়ে যাচ্ছে স্যার।
এর কারণ কি জানো খান? ল্যাক অফ এডুকেশন। যে দেশে বিজ্ঞান সেকেন্ড অপশন হয়ে যায় সে দেশে দিস ইজ বাট ন্যাচুরাল, হবেই। আর যত পোলারাইজেশন হবে, একটা ধর্মকে যত কোণঠাসা করে দেওয়া হবে, টেরোরিজমও ততই পাল্লা দিয়ে বাড়তে থাকবে। দ্য হোল সিস্টেম নিডস টু বি রেক্টিফাইড ইমিডিয়েটলি, নইলে সামনে আরো ভয়ঙ্কর দিন আসছে খান। বলো রেহান।
স্যার পাঁচজনকে অ্যারেস্ট করা হয়েছে, এদের কারো আই কার্ডের সঙ্গে বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন মেলেনি, আমি ফটো পাঠাচ্ছি এদের।
রেহান একটা কথা বলো তো, কাল সরি দিন তো পড়েই গেছে, আজকের ডেটটা কি কোনোভাবে সিগনিফিকেন্ট?
রেহান কিছু একটা বলল পাশ থেকে, তুষার জোরে চেঁচিয়ে উঠলেন,
আমার এতক্ষণ লাগলো এটা বুঝতে।
তুষারের জোরে চেঁচানোতে মাথুর ধড়মড় করে উঠে বসে বলল,
কি হলো কি হলো?
এতক্ষণে গোটা ব্যাপারটা ক্লিয়ার হলো, আমার মাথাতেই আসেনি আসল কথাটা। না তোমরা ঠিকই বলো, অ্যাকচুয়ালি গেটিং ওল্ড। আগামীকাল 6th August, হাশমত গিলানির মৃত্যুবার্ষিকী। গত বছর এই দিনেই ইন্ডিয়ান আর্মি ওকে মেরেছিল, তার বদলা নেওয়ার জন্যই এত তামঝাম। দিস গিলানিজ কোড নেম ফর সাম আননোন রিজন ওয়াজ ব্লু টিউলিপ।
মাথুর আর খান অবাক হয়ে তুষারের দিকে তাকিয়ে থাকল। সুমন কেবিনে ঢুকে বলল,
কি প্ল্যান হলো শেষ পর্যন্ত?
মির্জা একবার আফসানার দিকে তাকিয়ে উত্তর দিল,
ওমর শেখকে শ্রীনগর জেল থেকে পাঠানো হচ্ছে চপারে করে। আমি, তুমি আর সাহিল ওকে নিয়ে মুজাফফরাবাদ রওনা দেব, সেফ প্যাসেজ দেওয়া হবে।
আর উনি?
মির্জা মাথা নাড়ল।
কেন জানতে পারি?
কারণ আমি তোমাদের মতো টেররিস্ট নই, আমিও একজন হস্টেজ। ওমর শেখকে পেয়ে তোমরা আমাকে ছেড়ে দিচ্ছ, সিম্পল।
না, আমরা ওকে নিয়ে যাব। আমি এই ইন্ডিয়ান গভর্নমেন্টকে একদম বিশ্বাস করি না। সেফ প্যাসেজ কেন দিতে যাবে আমাদের? চপার শুদ্ধ উড়িয়ে দেবে। পাকিস্তানও তো সেম জিনিস করতে পারে, আগে পৌঁছব তারপর ওখানে ওকে ছাড়ব।
আফসানা যে চোখে সুমনের দিকে তাকালেন, ওনার দৈব শক্তি থাকলে সুমনের টিকিটুকুও খুঁজে পাওয়া যেত না। মির্জা আফসানার দিকে ঘুরলেন,
আই থিঙ্ক হি ইজ রাইট।
এটা কিন্তু ডিল ছিল না মির্জা।
ডিল তো শেষ কথা নয় ম্যাডাম, আপনি তো বললেন একটু আগে, সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হতেই পারে।
আই অ্যাম নট টকিং টু ইউ, সো জাস্ট শাট আপ।
এই চলে এই, তখন থেকে বড় বড় ডায়লগ ঝেড়ে যাচ্ছিস, কে বে তুই? অকাতি বাকি তোর? হ্যাঁ বেঁচে আছিস তো মিথ্যার উপর বেস করে, আমার সঙ্গে গলা নামিয়ে কথা বলবি, নইলে তোর আসলি হত না গোটা পৃথিবীকে বলে দেবো, বুঝেছিস?
সুমন কথা বলতে বলতে আফসানার দিকে তেড়ে যাচ্ছিল, মির্জা তাকে আটকালো।
সুমন সুমন নো।
আফসানা কড়া চোখে মির্জার দিকে তাকিয়ে বলল,
মির্জা এই অসভ্যতা কিন্তু আমি বরদাস্ত করব না, টেল হিম অ্যান্ড টেল হিম নাও।
মির্জা সুমনের দিকে তাকিয়ে ঠোঁটে তর্জনী ঠেকাল। আফসানার দিকে ফিরে বলল,
আই উইল হ্যান্ডেলিং। বুঝতে পারছেন না আপনি, আপনি তো শিক্ষিত মানুষ, এতক্ষণ নাড় ধরে থাকা যায়?
সব যায়, জলে নামলে গা ভেজাতেই হবে। ওর নার্ভ ঠান্ডা রাখবে না গরম রাখবে সেটা আমার জানার দরকার নেই। টেল হিম টু রেসপেক্ট মি।
রেসপেক্ট গড, ইয়ার্কি হচ্ছে এখানে? উনি বড় বড় বাতানে মারবেন, টিভিতে বাইট দেবেন, আর আমরা কুত্তার মতো এখানে সেখানে লুকিয়ে মরবো? আমার বাবা পুলিশের মার খেয়ে মরবে। শোনো মির্জা, ওকে বলে দাও আমাদের সঙ্গে এলওসি পর্যন্ত গিয়ে তারপর ছুটি, নইলে কিন্তু।
সুমন, সুমন, নো
মির্জা, শুট হিম।
কি বলছেন ম্যাম?
আই সেড শুট হিম।
সুমন পকেট থেকে রিভলভারটা বের করে তাক করলো আফসানার দিকে। মির্জা সুমনকে জোরে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলল,
কি হচ্ছে এটা? কি, গেট আউট, গেট আউট, গো।
সুমন কয়েক সেকেন্ড আফসানার দিকে আগুন চোখে তাকিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল।
বডি আনকালচারড সোয়াইন।
ম্যাম, ঠান্ডা মাথায় ভেবে দেখুন, ওর কথায় কিন্তু যুক্তি আছে। আপনি আমাদের সঙ্গে মুজাফফরাবাদ যাচ্ছেন।
জাহান্নামে যাও।
বীরেন প্লেনের সিটে বসে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল। আর্মি ঘিরে ফেলেছে গোটা জায়গাটা। প্লেনের ভেতরে কয়েকটা বাচ্চা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে, কেউ এখনো কাঁদছে। সব মিলিয়ে একটা দম বন্ধ করা পরিস্থিতি। সুমন কেবিন থেকে উত্তেজিত অবস্থায় বেরিয়ে তার পাশে এসে বসে গড়গড়িয়ে বাংলায় খিস্তি মারতে শুরু করল।
শালা শয়তান মহিলা।
বীরেন বুঝতে পারছিল সুমন উত্তেজিত হয়ে আছে, সে কাঁটা হয়ে বসে রইল। ভোর পাঁচটা, ফখরুদ্দিন আহমেদ, জামাল খান, মিনহাজউদ্দিন আনসারি, ইসমাইল আব্বাস, পঙ্কজ বনসল ওরফে পারভেজ হাসান, এয়ারফোর্সের সেলে নিয়ে যাওয়া হয়েছে এদের। একটা বন্ধ ঘরে হাত পা বেঁধে চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। অবস্থি লিস্টে চোখ বুলিয়ে বললেন,
রেহান, ব্রিফ ইন্ট্রো।
ফখরুদ্দিন আহমদ, বাংলাদেশি, চট্টগ্রামে বাড়ি, জামাতে ইসলামী থেকে হাতে খড়ি, পরে মুজাফফরাবাদ থেকে আর্মস ট্রেনিং নেয়। হি ইজ আ টেরিফিক এক্সপার্ট অফ মেকিং বম্বস স্যার। ছোট জিনিস বানাতে পারে, বড় ধামাকা করার ইনবর্ন ট্যালেন্ট আছে। হি ইজ জামাল খান, সেম পিঞ্চ, বাংলাদেশি, তবে এর স্পেশালিটি গ্রেনেডে। মিনহাজউদ্দিন আনসারির বাড়ি ইউপিতে, আইটি স্পেশালিস্ট, হ্যাকার, একই সঙ্গে টাইম বম্ব মেকিং এ এই মুহূর্তে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য বিজনেস। ইসমাইল আব্বাস করাচির ছেলে, লস্করের সঙ্গে এই টিমের লিঙ্ক ম্যান। অ্যান্ড দিস ইজ পঙ্কজ বনসল, একসময় কট্টর হিন্দু ছিল, হঠাৎ করে কনভার্ট হয়ে যায়, কি কারণে সেটা অবশ্য মিস্ট্রি। এই টিমের উইকেস্ট মেম্বার বলতে পারেন।
উইকেস্ট মেম্বার ভালো সুইসাইড বম্বার হয় রেহান। তাহলে এই প্ল্যান ছিল, এক ঢিলে দুই পাখি। একদিকে ওমর শেখ ছাড়া পাবে গিলানির মৃত্যুবার্ষিকীতে, আর অন্যদিকে একই দিনে এই দাগি জঙ্গিগুলো শ্রীনগরে ঢুকে আর্মি ক্যাম্পে হামলা করবে, কিংবা আরো বড় কিছু।
অ্যাবসলিউটলি স্যার, এরা ধারাবিতে লুকিয়েছিল মাসখানেক, আই কার্ড যেগুলো পাওয়া গেছে সব ফেক।
এরা তো আলাদা হয়েও আসতে পারত, একসঙ্গে এলো কেন?
দে আর প্ল্যানিং সামথিং ভেরি বিগ স্যার।
আমরা তাই মনে হচ্ছে। অর্গানাইজেশনের নাম জানা গেল?
না, অর্গানাইজেশন নেম সম্পর্কে এখনো ধোঁয়াশা আছে স্যার, তবে ও দেশের ইনভলভমেন্ট যে আছে সেটা তো বুঝতেই পারছেন।
হ্যাঁ, তা তো থাকবেই, তা তো থাকবেই। দোজ বাস্টার্ডস হ্যাভ নাথিং বেটার টু ডু। কিন্তু বিষয় হলো, আমাদের ইন্টেলের কাছে কি কোনো খবর ছিল না?
খবর নিতে গিয়েই তো শায়ক,
ও ইয়েস ইয়েস ইয়েস, দ্যাট ব্রিলিয়েন্ট ইয়াং ম্যান,
উই ওয়্যার বেস্ট ফ্রেন্ডস। কালকের জন্য কোনো অর্ডারস স্যার?
স্টে অ্যালার্ট, শার্প শুটার রেডি?
ইয়েস স্যার।
শ্রীকান্ত ভাস্করন তো?
শ্রীকান্ত নেই স্যার, ছুটিতে বাড়ি গেছে। রামেশ্বর, রামেশ্বর কল, কাশ্মীরি পণ্ডিত, আই ট্রাস্ট হিম।
লেটস হোপ ফর দ্য বেস্ট দেন।
রেহানের ওয়াকিটকি সাড়া দিয়ে উঠল,
ওকে ওকে, কপি দ্যাট, রিলিং টু স্যার, ওভার এন্ড আউট।
রেহান কয়েক সেকেন্ড কথা বলে অবস্থিকে বললেন,
স্যার, ওমর শেখকে নিয়ে চপার রওনা দিয়েছে। ওদের দাবি অনুযায়ী চপার পাইলট ওমরকে পাইলট সিটে বসিয়ে চলে যাবে।
আজ সানরাইজ কটায়?
5:55 স্যার।
কানেক্ট মি টু রামেশ্বর, চলো।
জাতীয় সঙ্গীত কি তোমায় এফেক্ট করে আশরাফ?
এভরি টাইম স্যার, এই একটা গান সবকিছু ভুলিয়ে দেয়। হিন্দু মুসলিম কাশ্মীর গুজরাট অপারেশন টার্গেট সব।
আমাদের বাড়িতে 15th August কিভাবে পালন করা হতো জানো? আমার গ্র্যান্ডপা ছিলেন নেতাজি সাপোর্টার। আমি দেখেছি তিনি যতদিন বেঁচে ছিলেন আমাদের পাড়ার ক্লাবে ন্যাশনাল ফ্ল্যাগ ওড়াতেন। বলতেন, যে লোকটা দেশের জন্য সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে স্বপ্ন দেখতে পারেন তার মতো বড় আর কেউ হতে পারে না। আমরা সবাই মিলে জাতীয় সঙ্গীত গাইতাম, ভাবো খান, কাশ্মীরি, পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, সিন্ধি, বাঙালি, ওড়িয়া, বিহারি, তামিল, ঝাড়খণ্ডি, অ্যাসামিজ, সিকিমিজ, হায়দ্রাবাদি, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট, সবার একটা দেশ, একটাই ফৌজ তাদের, এগিয়ে চলেছে ভারত স্বাধীন করতে। তারা ফেল করলো কি পাস করলো কার কি যায় আসে খান, ওই একটা লোক সবটা ভুলিয়ে দিয়েছিলেন আমাদের।
নেতাজি থাকলে দেশভাগ মানতেন স্যার?
পাশাপাশি থাকলো তারা বহুদিন, কিন্তু ব্রিটিশাররা এসে তাদের ভাগ করে চলে গেল। রাজনীতির পাশা হয়ে গেল ধর্ম। আমি জানি না নেতাজি থাকলে মানতেন কি না, কিন্তু ইন দিস প্রেজেন্ট সিনারিও রিলিজনের থেকে বড় চ্যালেঞ্জ আমাদের কাছে আর কিচ্ছু নেই খান। পলিটিক্যাল পার্টি আসবে যাবে, কিন্তু মানুষ যতক্ষণ না প্রপারলি এডুকেটেড হবে ততদিন ঘরে ঘরে এই হাসান মাকসুদ তৈরি হবে, পঙ্কজ বানসাল তৈরি হবে।
তুষারের ফোন বাজতে শুরু করল। তুষার দেখলেন প্রাইম মিনিস্টার ফোন করছেন। মির্জা নামাজ সেরে উঠল। আফসানা গম্ভীর মুখে বসেছিলেন। মির্জা উঠে দাঁড়াতেই আফসানা বলল,
ফিনিশ দ্য জব মির্জা।
কোন সা জব?
কিল দ্যাট বয়, হি নোজ এভরিথিং অ্যাবাউট মি।
মির্জা ঘাড় নাড়লেন। কেবিন থেকে বেরিয়ে দেখলেন বীরেন চুপচাপ বসে আছে, পাশে সুমন। তাকে দেখেই সুমন বলল,
কি হলো, এখন আবার ওনার কি হুকুম হয়েছে?
সুমনকে একটু দূরে নিয়ে গিয়ে আওয়াজ নামিয়ে মির্জা বলল,
দেখো সুমন, এখানে কোনো সমস্যা তৈরি করো না, ভুলে যাও না আমরা এখন পাকিস্তানে যাব। এখন ওর কথা না শুনলে ওখানে গিয়ে কিন্তু তোমার কপালে দুঃখ আছে।
আগে এদেশ থেকে তো ঠিকঠাক বেরিয়ে যাই।
প্যানিক করো না, প্যানিক করার মতো কিচ্ছু হয়নি, কিন্তু এই মুহূর্তে আফসানাকে রাগানো ঠিক হবে না।
সুমন রাগে গজগজ করতে করতে বিমানের পেছন দিকে রওনা হল। মির্জা প্লেনে থাকা মহিলাদের উদ্দেশ্যে বলল,
আপনাদের চিন্তার কোনো কারণ নেই, সরকার আমাদের দাবি মেনে নিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই আপনারা ছাড়া পেয়ে যাবেন।
একটা স্বস্তির শব্দ ভেসে এলো। মির্জা বীরেনের পাশের সিটে বসল।
আপনার কাশ্মীর কেমন লেগেছে বীরেন?
আমি কি জানতে পারি আমি ছাড়া পাবো কিনা?
আপনাকে মেরে ফেলার অর্ডার আছে।
বেশ তো, তাহলে দেরি করছেন কেন?
মেহমানদের মারার শিক্ষা কাশ্মীরিরা কোনো দিন পায়নি।
বীরেন কি বলবে বুঝতে না পেরে চুপ করে থাকল। মির্জা কয়েক সেকেন্ড চুপ করে বসে থেকে আবার পাইলট কেবিনে ঢুকল।
গুলি চলার আওয়াজ শুনলাম না তো।
আমার একটা প্রপোজাল আছে।
কি প্রপোজাল?
দেখুন, গোটা হাইজ্যাকিংটা আমরা বিনা রক্তপাতে করেছি, ওই ছেলেটাকে আমরা আমাদের সঙ্গে নিয়ে যাই, পরে দেখা যাবে কি করা যায় ওকে নিয়ে।
যা বলছে তাই করো মির্জা, আই নিড হিম ড্যাড।
মির্জা নিজের কোমর থেকে রিভলভারটা বের করে আফসানার হাতে দিয়ে বলল,
ঠিক আছে, আপনি মেরে দিন, আমি পারবো না।
বাহ, কি দারুণ প্ল্যান! আমি ওকে মারি আর বাকিরা সবাই আমাকে দেখে নিক। হঠাৎ এত দরদ কোথেকে উদয় হলো মির্জা? এতদিন তো ছিল না।
কাম কা লড়কা হ্যায়, মৌলভি সাহেবের হাতে পড়লে উই ক্যান কনভার্ট হিম। তাছাড়া হাসান সাহেবের ওকে নিয়ে কোনো ক্লিয়ার অর্ডার ছিল না, হি ক্যান বি ইউজ ফার্দার।
ওয়েল, তাই হোক, তবে মনে রেখো মির্জা, সুমন কাজটা ঠিক করেনি, ওকে কিন্তু ছাড়ব না।
এমন সময় বাইরে হেলিকপ্টারের শব্দ পাওয়া গেল। পূব আকাশ ধীরে ধীরে লাল হতে শুরু করেছে। সুমন দরজা ঠেলে কেবিনে ঢুকল।
চলো বেরোনো যাক।
কালো কাপড় বাঁধো আমার মাথায়,
আগে সব মেয়েদের প্লেন থেকে নামাও, ওরা যেন আমাদের ঘিরে থাকে। তারপর তোমরা তিনজন আমাকে ঘিরে থাকবে, আমার মাথায় একজন রিভলভার ধরে থাকবে। ওকে?
মির্জা আফসানার কথা মতো কাজ করল।
ওমরের পাইলট প্লেন ছেড়ে চলে গেছে।
মির্জা বাইনকিউলার দিয়ে দেখে উল্লসিত গলায় জানালো, ওমর পাইলটের সিটে বসেছে, নিশ্চয়ই তাদের জন্য অপেক্ষা করছে।
সাহেলকে ডাকো, সিঁড়ি প্লেনের সঙ্গেই লাগানো আছে তো?
জি।
বলে দাও ওদের ফোর্স যেন 100 মিটার দূরে থাকে।
মির্জা ফোন বের করে রেহানকে কল করে আফসানার কথা মতো শর্তটা জানালো। তারপর সে গিয়ে বীরেনকে ডেকে নিল।
আমরা এবার বেরোবো বীরেন, কোন রকম চালাকি করার চেষ্টা করো না কিন্তু।
উত্তরে বীরেন শুধু মাথা নাড়ল।
মির্জা, মহিলা আর বাচ্চাদের লাইন দিয়ে বাইরে বের করা হোক।
অবস্থি সমস্ত গতিবিধির উপর বাইনোকুলার দিয়ে নজর রাখছিলেন, তার সঙ্গে কানেক্টেড ছিলেন তুষারও। অবস্থি রামেশ্বরকে জিজ্ঞেস করলেন,
রামেশ্বর, ভিজিবিলিটি কেমন?
শার্প শুটার রামেশ্বর তার বন্দুকের ভিউ ফাইন্ডারে চোখ রেখে বলল,
ক্লিয়ার স্যার।
এন্ট্রেন্স খুলেছে। ও শিট, ওরা হস্টেজদের আগে বের করছে, ওদের মধ্যে ওরা ঢুকে থাকবে।
অবস্থির কপালে বিন্দু বিন্দু ঘাম জমছিল। ঠিক এই সময় হঠাৎ তুষার বললেন,
অবস্থি আর তিনজন শুটার চাই।
হ্যাভ ইউ গন ম্যাড তুষার, এতক্ষণে বলছো?
আমি জানি অবস্থি, তুমি ইচ্ছে করলে সব পারো, প্লিজ হাতে সময় নেই।
অবস্থি ওয়াকি টকি অন করে নির্দেশ দিলেন। 2 মিনিটের মধ্যে তিনজন স্নাইপার হাজির হলেন। অবস্থি বাইনোকুলার দিয়ে প্লেনের দিকে দেখলেন, ভয়ে ভয়ে মহিলারা নামছেন, সঙ্গে বাচ্চারা। অবস্থি জওয়ানদের দিকে তাকালেন।
ডেপুটি কুমার, সম্পত, শিন্দে, রাইট নাও টেক ইয়োর পজিশনস, রামেশ্বর গাইড দেম।
শাবাস অবস্থি, ইউ আর আ জেম। দেখা হলে তোমাকে নিজের হাতে ইডলি বানিয়ে খাবো। শোনো, রামেশ্বর পরপর 2 শট নেবে, একটা আফসানা আর একটা ওর ঠিক পেছনে যে থাকবে তাকে, বাকি জওয়ানরা অন স্ট্যান্ড বাই। নাও টেল মি দেয়ার পজিশনস।
জওয়ানরা রাইফেল তাক করল। অবস্থি বললেন,
মেয়েরা নেমে সিঁড়ির নিচে দাঁড়িয়েছে।
মহিলাদের লাইন শেষ হতেই আফসানাকে দেখা গেল, তার মাথায় রিভলভার তাক করে নামছেন মির্জা। মির্জার সঙ্গে সুমন নামছে, বীরেন তাদের মাঝখানে, বীরেনের ঠিক পেছনে সাহিল।
সিঁড়ি থেকে চপারের ডিস্টেন্স কত?
25 ফিট ম্যাক্স।
ওয়াচ কেয়ারফুলি, বীরেনকে দেখে নাও, আর ডু নট শুট হিম, ফর হেভেনস সেক ডোন্ট শুট হিম।
আমি গ্যারান্টি দিতে পারছি না কিন্তু।
এইটা করে তো নিতেই হবে অবস্থি।
অবস্থি তুষারের নির্দেশ সবাইকে শুনিয়ে দিলেন, প্রত্যেকে নিজের জায়গায় রাইফেল তাক করে বসে রইলেন। আফসানা প্লেনের বাইরে বেরিয়ে এলো।
বেশি তাড়াহুড়ো করো না মির্জা, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। দোজ ইডিয়টস উইল নট শুট, কারণ আমি আছি। কি যে ভালো লাগছে আমার, যে দেশটাকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি তাদের চোখের সামনে দিয়ে সবাইকে বোকা বানিয়ে চলে যাব, আর কেউ বুঝতেও পারবে না।
দেরি করবেন না ম্যাডাম, পা চালান।
আরে সারা তো মজা লেনে তো ইয়ার, কতদিন পর নিজের দেশে ফিরব। এখন মনে হচ্ছে তোমাদের ডিসিশনই ঠিক, কদিন মুজাফফরাবাদে আরাম করে তারপর নতুন কোন ড্রামা করা যাবে।
বীরেনের মাথা কাজ করছিল না, তার পিঠে ঠান্ডা ধাতব বন্দুকটা খোঁচা দিচ্ছিল। সে দেখল একটু দূরেই হেলিকপ্টারে বসে ওমর শেখ তাদের দিকে হাসি মুখে তাকিয়ে আছে।
সিঁড়ির কোন পজিশনে আছে ওরা?
মাঝ বরাবর।
ফোন স্পিকারে দাও।
অবস্থি ফোনটা স্পিকারে দিলেন।
রামেশ্বর?
ইয়েস স্যার।
আফসানা ভিজিবল?
ইয়েস স্যার।
তার পেছনে চল।
ইয়েস স্যার।
নাও শুট দেম।
রামেশ্বরের বন্দুক পরপর 2 বার গর্জে উঠল। সিঁড়ির মাঝ বরাবর নেমেছিল ওরা, এমন সময় বীরেন দেখল আফসানা আর্তনাদ করে সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে গেলেন। কিছু বোঝার আগে মির্জাও বীরেন কোনো দিকে না তাকিয়ে সিঁড়ির বাঁদিক থেকে সরাসরি মাটিতে ঝাঁপ দিল। মাটিতে গড়িয়ে গেল খানিকটা, বাঁ হাতের উপর পড়ায় ব্যথায় চেঁচিয়ে উঠল সে। সুমন এবং সাহিলকে লক্ষ্য করেও গুলি চালানো হয়েছিল, কিন্তু সে গুলি লক্ষ্যভ্রষ্ট হল। ঘটনার আকস্মিকতায় হতচকিত হয়ে তারা আবার প্লেনের ভেতরে দৌড়ে ঢুকতে গেল। পরপর 4টে গুলি তাদের পিঠে এসে লাগল। সিঁড়ির মধ্যে গড়াতে গড়াতে তাদের লাশগুলো মাটিতে এসে পড়ল। প্যাসেঞ্জারদের অধিকাংশই ভয় পেয়ে বসে পড়েছিলেন। ওমর চপার আকাশে নিয়ে পালানোর চেষ্টা করল। রামেশ্বর ওমরের দিকে তার বন্দুক তাক করল।
Don't shoot him! চপার ভেঙে পড়লে সিভিলিয়ানরা আহত হতে পারে। Air Force will get that bastard!
রামেশ্বর বন্দুক নামাল। তুষার ও প্রান্ত থেকে চেঁচাচ্ছিলেন, অবস্থি মেঝেতে বসে পড়ে ক্লান্ত গলায় বললেন,
অপারেশন সানশাইন সাকসেসফুল তুষার, অ্যান্ড ইউর বীরেন ইজ স্টিল অ্যালাইভ।
রিহান,
ইয়েস স্যার,
আপডেট,
ওমর সারেন্ডার করেছে স্যার, ব্যাক টু প্যাভিলিয়ন।
গুড, বীরেনের কি খবর?
টাফ গাই স্যার, ঠিক সময় ঝাপটা না দিলে যে কি হতো।
দেখো, মিডিয়াতে যেন ওকে কিছুতেই এক্সপোজ না করা হয়, লাইফ রিস্ক হয়ে যেতে পারে ওর। আর ওকে ওর বাড়ি পাঠাবার ব্যবস্থা করো এক্ষুনি।
কপি দ্যাট স্যার। স্যার, অবশ্যই স্যার কথা বলবেন।
হুম, পুরিম থ্রু।
হ্যালো তুষার।
ইয়েস স্যার।
ইডলি পার্টি ভুলো না কিন্তু।
নো ওয়ে, কিছুতেই ভুলবো না। তুমি ছাড়া কে এত স্মুথ অপারেশন করতো অবশ্যই। এনিওয়ে, টেক রেস্ট, আমি এদিকে কাজ করি।
জয় হিন্দ তুষার।
জয় হিন্দ অবশ্যই।
ফোনটা ডিসকানেক্ট করলেন তুষার রঙ্গনাথন। স্বয়ং প্রাইম মিনিস্টার কয়েক মিনিট আগেই ফোন করে তাকে কংগ্রাচুলেট করেছেন। তিনি এবার চললেন জ্যোতির্ময়ের ঘরের দিকে। খবরটা জানার পর জ্যোতির্ময়ের মুখ দেখার আগ্রহে তার আর তর্ষ হয়েছিল না। হাসি মুখে দরজাটা ঠেলে ঘরে ঢুকলেন তুষার।
জ্যোতির্ময় বাবু,
তুষার দেখলেন জ্যোতির্ময় চেয়ারে বসে বসেই নিচের দিকে তাকিয়ে কিছু একটা বিড়বিড় করছিলেন। তুষারের এটা বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগল। জ্যোতির্ময় ভট্টাচার্য ওরফে হাসান মাকসুদ নামাজ পড়ছিলেন। এভাবে তিনি তার এক সিনিয়রকে নামাজ পড়তে দেখেছিলেন। জ্যোতির্ময় সামনে থেকে চেয়ারটা সরিয়ে তার পাশে বসলেন তুষার। নামাজ পড়া হয়ে জ্যোতির্ময় চোখ তুলে তুষারের দিকে তাকালেন। তুষার বললেন,
হাসান, আপনি টাগোর পড়েছেন?
ফালতু কথা বলার সময় আমার নেই অফিসার।
জনগণ মন পুরোটা জানেন?
জ্যোতির্ময় তেতো মুখে তুষারের দিকে তাকালেন।
আর পাক সরজমিন পুরোটা জানেন?
জ্যোতির্ময় উত্তর না দিয়ে অন্যদিকে তাকালেন।
এত ঘৃণা নিয়ে বেঁচে থাকেন কি করে?
With pleasure, officer. যেভাবে একটা ভোটের জন্য আপনাদের পলিটিশিয়ানরা মানুষে মানুষে বিভেদ তৈরি করে বেঁচে থাকে, যে দেশে একটা ম্যাথরের পোস্টের জন্য ডক্টররা ফর্ম ফিল আপ করে, সে দেশের পলিটিশিয়ানদের কাজ কি? ওরা বেঁচে থাকলে আমি কেন বেঁচে থাকতে পারবো না?
ইউ নো হোয়াট হাসান, আপনার সঙ্গে আমার চিন্তাধারা অনেকাংশে মেলে। On some levels, we are actually the same. কিন্তু আমাদের মধ্যে ডিফারেন্সটা হল চয়েসে। Yes, sir. Choice. দেশের ম্যাপে যে গ্রামের নাম নেই, সেখানে এক চাষির বাড়িতে জন্ম নিয়ে মাটির সঙ্গে মিশে যাওয়া নিরীহ মানুষদের খুব কাছ থেকে দেখেছি আমি। আর তাদের প্রোটেক্ট করাকেই আমার ধর্ম বলে বেছে নিয়েছি। আর কসমোপলিটন শহরে বড় হয়ে দেশের বেস্ট ইনস্টিটিউটের কৃতি ছাত্র আপনি, আপনার মনে হয়েছে আপনি সেই নিরীহ মানুষদের মেরে সবাইকে শিক্ষা দেবেন।
নিরীহ মানুষ কোন সালা সোরা বাচ্চা নিরীহ? এদেশে এদেশের 190টা মানুষ কমিউনাল, গরু শুয়ারের পালে 10-12টা মরলে কিচ্ছু এসে যায় না কারোর, আপনারও না আর আপনার বাপেদেরও না, বরং এতে জনসংখ্যা কমবে।
আই এম রিয়েলি কিউরিয়াস, আপনি টাগোরের দেশের লোক হয়ে কি করে মৌলবাদের চক্করে পড়লেন?
টাগোর ইজ দ্য পাস্ট।
যারা নিরীহ মানুষদের মারে, অসহায় নিরস্ত্র মানুষকে টার্গেট করে, তারা কিরকম জানেন? পচা খাল দিয়ে যেমন শহরের নোংরা জিনিস যায়, তারা এবং আপনারা হলেন এই পৃথিবীর সেই বদ রক্ত। আপনাদের মতো জানোয়ারদের জন্য দেশের অর্থনীতিতে শিক্ষা স্বাস্থ্যের তুলনায় ডিফেন্সে বেশি টাকা বরাদ্দ করতে হয়। আপনি যে কারণে দেশের উপর রাগ করে জেহাদি হলেন, কখনো ভেবে দেখেছেন দোষটা? কার ছিল, ঠিক কি কারণে অবৈধভাবে কাঁটা তার পার হবার দরকার পড়ল, কোন জান্নাত পাবেন আপনি নিরীহ মানুষদের খুন করে? ও দেখেছেন, আসল কথাটাই তো বলা হয়নি এখনো, আপনাদের প্ল্যানটা ফেল করেছে। যে পাঁচজনকে শ্রীনগরে ঢোকানোর প্ল্যান করেছিলেন তারা আপনার মতোই আমাদের আদর খাবে। অ্যান্ড ফর ইয়োর ইনফরমেশন মিস্টার হাসান মকসুদ, এই অপারেশনটায় একই সাথে একজন কাশ্মীরি পণ্ডিত এবং একজন কাশ্মীরি মুসলমান ছিলেন। তারা হাতে হাত মিলিয়ে এই গোটা অপারেশনটা সাকসেসফুল করেছে। অ্যান্ড দিস হাসান মকসুদ, দিস ইজ ইন্ডিয়া।
জ্যোতির্ময় হতভম্ব হয়ে তুষারের দিকে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ, পরক্ষণে বিদ্রুপের হাসি হেসে বললেন,
ভাবছেন জিতে গেলেন? হিন্দুস্তানের অনেক কিছু দেখা বাকি আছে এখনো মিস্টার তুষার রঙ্গনাথন, অনেক কিছু।
খান এই সময় ঘরটায় এসে ঢুকল। তুষার তাকে বললেন,
ওকে ওর স্ত্রীর ঘরে দিয়ে দাও, দুজনে মিলে শোক পালন করুক একটু, দুপুর নাগাদ জেরা শুরু করব, সবকটা শুয়োরের বাসা খুঁজে বার করতেই হবে আমাদের।
বীরেন যখন বাড়ির কলিং বেল বাজাল তখন সন্ধে সাতটা পেরিয়ে গেছে। বাঁ হাতে ব্যান্ডেজ, বাবা দরজা খুলে তাকে দেখা মাত্র রাগী গলায় বললেন,
আরে আসুন আসুন, এই তোর আসার সময় হলো, একটা ফোন না কিছু না, এটা বাড়ি না হোটেল, ইন্টারভিউ দিয়ে তো একেবারে উল্টে দিলি।
মা তাকে দেখেই এসে চেঁচিয়ে উঠলেন,
এই হাতে কি হয়েছে তোর, দেখি দেখি।
কিছু না মা, বাস থেকে পড়ে গেছিলাম।
সে কি রে, চল চল চুন হলুদ গরম করে দি।
মা,
হ্যাঁ রে, এই ব্যাগটা কোত্থেকে কিনলি?
মার চোখ পড়ল বীরেনের ব্যাগের ওপর,
যেখানে ইন্টারভিউ দিতে গেছিলাম সেখান থেকে দিয়েছে।
আচ্ছা কাল দিস, ধুয়ে দেব, তুই যা একটু গায়ে জল দিয়ে, মুড়ি মাখছি, খেয়ে নিবি। হ্যাঁ,
বীরেন নিজের ঘরে গিয়ে ব্যাগটা রাখল, দরজা বন্ধ করে ব্যাগ থেকে একটা খাম বের করল। সে প্লেনে ওঠার সময় অবস্থি স্যার ওর হাতে দিয়ে বলেছিলেন,
একটা মেসেজ আছে শুধুমাত্র তোমার জন্য, বাড়ি গিয়ে পড়বে।
বীরেন দেখল কাগজটায় অল্প কয়েক লাইন লেখা,
দুদিন রেস্ট নিয়ে নাও বীরেন, তারপর কলকাতার অফিসে রিপোর্ট করো। ইয়েস, প্রাইম মিনিস্টারের থেকে তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার চেয়ে নিয়েছি। I have never come across a civilian as brave as you, and I'm sorry that you were unfairly eliminated from that exam. Welcome to the Defense Intelligence Bureau of India, young man. Yours sincerely, Tushar Ranganathan.
দিল্লির ফ্লাইটে নিজের সিটে বসলেন তুষার। মাথুর কানে কানে বলল,
স্যার ব্যাড নিউজ।
আবার কি হল?
পাকিস্তানি মিডিয়া আফসানা সাইদের এনকাউন্টার নিয়ে তুল কালাম করছে, ইসলামাবাদ হিউম্যান রাইটস কাউন্সিলে যাচ্ছে।
তুষার কয়েক সেকেন্ড জানলা দিয়ে বাইরের দিকে তাকালেন, তারপর মাথুরের দিকে তাকিয়ে হাসতে হাসতে বললেন,
লেট দেম গো টু হেল। শায়ক বড়াল কে, কি ছিল তার গপ্প, এইসব আসবে খুব শিগগিরই গপ্প মিলে থেকে। টিল দেন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল, আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নিজে তো শুনছেন, সঙ্গে বন্ধুদেরও জানান, প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিলে থেকে, আপনার গপ্পের প্লেলিস্ট।